এলিয়াহা নম্বর এক
প্রথম ও শেষ
পুরাতন নিয়মের সমাপ্তি বক্তব্যে এমন একটি প্রতিশ্রুতি উপস্থাপিত হয়েছে যে প্রভুর মহান ও ভয়ঙ্কর দিনের আগে ভবিষ্যৎ দক্তা এলিয়া একটি বার্তা নিয়ে আবির্ভূত হবেন।
দেখ, প্রভুর মহান ও ভয়ঙ্কর দিন আসার আগে আমি তোমাদের কাছে নবী এলিয়াকে পাঠাব, আর তিনি পিতাদের হৃদয় সন্তানদের দিকে এবং সন্তানদের হৃদয় তাদের পিতাদের দিকে ফেরাবেন, পাছে আমি এসে অভিশাপ দিয়ে পৃথিবীকে আঘাত করি। মালাখি 4:5-6।
বাইবেল স্পষ্ট করে যে প্রভুর মহা ও ভয়ঙ্কর দিন বা যে অভিশাপ দিয়ে ঈশ্বর পৃথিবীকে আঘাত করেন তা প্রকাশিত বাক্যগ্রন্থে প্রতীকীভাবে শেষ 60টি মহামারী বা ঈশ্বরের ক্রোধ হিসেবে চিত্রিত হয়েছে। প্রকাশিত বাক্যের 15 অধ্যায় সেই ভাববাদী প্রেক্ষাপট উপস্থাপন করে যা 16 অধ্যায় মহা ও ভয়ঙ্কর শেষ 60টি মহামারী ঢেলে দেওয়ার দিকে নিয়ে যায়।
আর আমি স্বর্গে আরেকটি নিদর্শন দেখলাম, মহান ও বিস্ময়কর, 7 জন স্বর্গদূত, যাদের কাছে শেষ 7টি মহামারী আছে, কারণ তাদের মধ্যেই ঈশ্বরের ক্রোধ পরিপূর্ণ হয়েছে।
আমি দেখলাম যেন আগুনে মিশ্রিত কাচের সমুদ্র, আর যারা পশু তার মূর্তি, তার চিহ্ন এবং তার নামের সংখ্যার বিরুদ্ধে বিজয়ী হয়েছে তারা ঈশ্বরের বিনা হাতে কাচের সমুদ্রের ওপর দাঁড়িয়ে আছে, আর তারা ঈশ্বরের দাস মুসার গান এবং মেষ শাবকের গান গাইছে, বলছে, হে সর্বশক্তিমান প্রভু ঈশ্বর, তোমার কার্যসমূহ মহান ও বিস্ময়কর, তোমার পথসমূহ ন্যায় ও সত্য, হে পবিত্রদের রাজা, হে প্রভু, কে তোমাকে ভয় করবে না এবং তোমার নাম মহিমান্বিত করবে না, কারণ তুমিই একমাত্র পবিত্র, কারণ সব জাতি এসে তোমার সামনে উপাসনা করবে, কারণ তোমার বিচারসমূহ প্রকাশিত হয়েছে।
এরপর আমি দেখলাম, আর দেখ, স্বর্গে সাক্ষ্যতাবুর মন্দিরটি খুলে গেল, আর 7 জন স্বর্গদূত সেই মন্দির থেকে বেরিয়ে এলেন। তাদের কাছে ছিল 7টি মহামারী, তারা পরেছিলেন বিশুদ্ধ শুভ্র সূক্ষ্ম সুতিবস্ত্র এবং তাদের বক্ষ স্বর্ণের বাঁধনি দিয়ে কোষে বাঁধা ছিল, আর 4টি জীবের একজন 7 জন স্বর্গদূতের হাতে দিলেন 7টি স্বর্ণপাত্র, যেগুলো ঈশ্বরের ক্রোধে পরিপূর্ণ, তিনি যিনি যুগে যুগে চিরকাল জীবিত, আর ঈশ্বরের মহিমা ও তার শক্তি থেকে নির্গত ধোঁয়ায় মন্দিরটি পূর্ণ হয়ে গেল, এবং 7 জন স্বর্গদূতের 7টি মহামারী সম্পন্ন না হওয়া পর্যন্ত কেউ মন্দিরে প্রবেশ করতে পারল না। প্রকাশিত বাক্য 15:5-8।
7 জন স্বর্গদূতের 7টি দুর্যোগ পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ মন্দিরে প্রবেশ করতে সক্ষম ছিল না। এর কারণ হল 15 অধ্যায়ে যখন মন্দির ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায় তখনই পরিত্রাণ নিশ্চিত করার সুযোগটি বন্ধ হয়ে যায়। মানবজাতিকে অনুতাপ করে পরিত্রাণ লাভের জন্য যে পরীক্ষাকাল দেওয়া হয়েছিল তা তখন শেষ হয়ে যায়। সেই সময়ে পৌঁছালে প্রভুর মহান ও ভয়ঙ্কর দিন, যাকে যোহন শেষের 7টি দুর্যোগ বলে উল্লেখ করেন, খ্রিস্টের দ্বিতীয় আগমনের আগেই ঢেলে দেওয়া হয়। মালাখি সেই দিনটিকে ভয়ঙ্কর বলেছেন, আর যিশায়া একে ঈশ্বরের অদ্ভুত কার্য বলে চিহ্নিত করেছে।
কারণ প্রভু পেরাজিম পর্বতে যেমন উঠে দাঁড়িয়েছিলেন তেমনই তিনি উঠবেন। গিবিয়নের উপত্যকায় যেমন তিনি ক্রোধান্বিত হয়েছিলেন তেমনই তিনি ক্রোধান্বিত হবেন, যাতে তিনি তার কাজটি করেন, তার অদ্ভুত কাজ, এবং তার কার্যটি তার অদ্ভুত কার্য সম্পন্ন করেন। অতএব এখন তোমরা বিদ্রূপকারী হইও না, নইলে তোমাদের বন্ধন আরও দৃঢ় হবে, কারণ সেনাবাহিনীর প্রভু ঈশ্বরের কাছ থেকে আমি এক বিনাশের কথা শুনেছি যা সমগ্র পৃথিবীর উপর নির্ধারিত। যিশায়া 88:21-22।
যদিও ঈশ্বরের অদ্ভুত কাজ সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, ঐশী প্রেরণা স্পষ্ট করে যে দুর্যোগের ঢল এক জাতির বিদ্রোহের সঙ্গে যুক্ত।
বিদেশি জাতিসমূহ যুক্তরাষ্ট্রের দৃষ্টান্ত অনুসরণ করবে, যদিও যুক্তরাষ্ট্র অগ্রণী ভূমিকা নেয়, তবুও একই সংকট বিশ্বের সর্বত্র আমাদের জনগণের ওপর নেমে আসবে। সাক্ষ্যসমূহ খণ্ড 6:300। ধর্মীয় স্বাধীনতার দেশ আমেরিকা যখন বিবেকের ওপর জোর খাটাতে এবং মানুষকে ভ্রান্ত বিশ্রাম দিনকে মান্য করতে বাধ্য করতে পোপতন্ত্রের সঙ্গে ঐক্যবদ্ধ হবে, তখন পৃথিবীর প্রতিটি দেশের মানুষ তার উদাহরণ অনুসরণ করতে পরিচালিত হবে। সাক্ষ্যসমূহ খণ্ড 6:18।
প্রত্যেক জাতি তাদের পরীক্ষাকালের পেয়ালা পূর্ণ করবে, কিন্তু ঈশ্বরের বিচারসমূহ, যাকে সিস্টার হোয়াইট জাতীয় ধ্বংস হিসেবে চিহ্নিত করেছেন এবং যুক্তরাষ্ট্রে রবিবারের আইন দিয়ে যে ইতিহাস শুরু হয় তাকে তিনি ঈশ্বরের বিধ্বংসী বিচারের সময়ও বলেন, তা শেষের 7টি মহামারী নয়।
এক সময় আসছে যখন আমাদের দেশে ঈশ্বরের বিধি বিশেষ অর্থে অকার্যকর করে দেওয়া হবে। আমাদের জাতির শাসকরা আইন প্রণয়নের মাধ্যমে রবিবারের আইন প্রয়োগ করবে এবং এর ফলে ঈশ্বরের লোকেরা মহাবিপদের মধ্যে পড়বে, যখন আমাদের জাতি তার আইনসভায় এমন আইন প্রণয়ন করবে যা মানুষের ধর্মীয় অধিকারের বিষয়ে তাদের বিবেককে বাঁধবে, রবিবার পালনে বাধ্য করবে এবং যারা সপ্তম দিনের সাবাত পালন করে তাদের বিরুদ্ধে দমনমূলক শক্তি প্রয়োগ করবে। তখন ঈশ্বরের বিধি কার্যত ও বাস্তবিক অর্থে আমাদের দেশে অকার্যকর করে দেওয়া হবে এবং জাতীয় ধর্মত্যাগের পর জাতীয় ধ্বংস ঘটবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 18 ডিসেম্বর 1868।
ঈশ্বরের বিচার সমূহ, যাকে সিস্টার হোয়াইট জাতীয় ধ্বংস বলে চিহ্নিত করেছেন, সেগুলো জাতীয় রবিবার আইন দিয়ে শুরু হয় এবং ঈশ্বরের অদ্ভুত কাজের সূচনা চিহ্নিত করে। যদিও ঈশ্বরের এই অদ্ভুত কাজটি আরও নির্দিষ্টভাবে শেষ সাতটি মহামারীকে বোঝায়। ঈশ্বরের দণ্ডমূলক বিচারসমূহের ধারায় মিশর থেকে মুক্তির ঘটনাটি যুক্ত করলে ঈশ্বরের অদ্ভুত কাজের একটি আরও পূর্ণ চিত্র প্রকাশ পায়। মিশরের মহামারীগুলো সংখ্যায় 10টি হলেও সেগুলো বিভক্ত ছিল, প্রথম 3টি ছিল শেষ 7টি থেকে পৃথক। অতব মিশর থেকে মুক্তি এমন এক সময়কালকে চিহ্নিত করে প্রথম 3টি মহামারী দ্বারা প্রতিনিধিত্ব করা, যা যুক্তরাষ্ট্রের জাতীয় ধ্বংস দিয়ে শুরু হয়ে মিখায়েল উঠে দাঁড়ানো এবং মানুষের অনুগ্রহের সময় শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকে।
যারা তার জনতাকে অত্যাচার ও ধ্বংস করতে চায় তাদের উপর ঈশ্বরের বিচার নেমে আসবে। দুষ্টদের প্রতি তার দীর্ঘ সহিষ্ণুতা মানুষকে অপরাধে সাহসী করে তোলে, কিন্তু শাস্তি যত বিলম্বিতই হোক না কেন তা তবু নিশ্চিত ও ভয়াবহ। পেরাজিম পর্বতে যেমন প্রভু উঠেছিলেন তেমনই তিনি উঠবেন, গিবিয়ন উপত্যকায় যেমন তিনি রুষ্ট হয়েছিলেন তেমনই তিনি রুষ্ট হবেন, যাতে তিনি তার কাজ তার অদ্ভুত কাজটি করেন এবং সম্পন্ন করেন তার কর্ম তার অদ্ভুত কর্মটি। যিশাইয় 18:2-31। আমাদের করুণাময় ঈশ্বরের কাছে শাস্তিদান এক অদ্ভুত কাজ। আমি জীবিত আছি, প্রভু ঈশ্বর বলেন, দুষ্টের মৃত্যুর মধ্যে আমার কোনো আনন্দ নেই। ইজেকিয়েল 33:11। প্রভু করুণাময় ও দয়ালু, দীর্ঘ সহিষ্ণু এবং কল্যাণ ও সত্যে পরিপূর্ণ, অন্যায় অপরাধ ও পাপ ক্ষমাকারী, তবু তিনি দোষীদের কোনোভাবেই নির্দোষ ঘোষণা করবেন না। প্রভু ক্রোধে ধীর, শক্তিতে মহান এবং দুষ্টকে মোটেও অব্যাহতি দেবেন না। নির্গমন 23:6, সথিবম এখান ঘঙ্করি মোটাখু। ন্যায়ের ভয়াবহ কার্য দ্বারা তিনি পদদলিত তার ব্যবস্থার কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করবেন। বিচার কার্যকর করতে প্রভুর যে অনীহা তা থেকেই অপরাধীর জন্য অপেক্ষমান প্রতিফলের কঠোরতা অনুমান করা যায়। যে জাতির প্রতি তিনি দীর্ঘকাল সহিষ্ণুতা দেখান এবং যা ঈশ্বরের হিসাবে নিজের অন্যায়ের পরিমাপ পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি আঘাত করেন না, সেই জাতি শেষ পর্যন্ত করুণাহীন ক্রোধের পাত্র পান করবে।
যখন খ্রিস্ট পবিত্র স্থানে তার মধ্যস্থতা সমাপ্ত করবেন, তখন পশু ও তার মূর্তিকে উপাসনা করে এবং তার চিহ্ন গ্রহণ করে এমনদের বিরুদ্ধে ঘোষিত অমিশ্রিত ক্রোধ প্রকাশিত বাক্য 14:9-10 ঢেলে দেওয়া হবে। ঈশ্বর যখন ইসরায়েলকে মুক্ত করতে যাচ্ছিলেন, তখন মিশরের ওপর যে বালা নেমেছিল তার চরিত্রগত সাদৃশ্য আছে সেই আরও ভয়ঙ্কর ও ব্যাপক বিচারসমূহের সঙ্গে, যা ঈশ্বরের লোকদের চূড়ান্ত মুক্তির ঠিক আগে জগতের ওপর নেমে আসবে। ওই ভয়ঙ্কর বালাগুলিকে বর্ণনা করে প্রকাশদ্রষ্টা বলেন, যাদের গায়ে পশুর চিহ্ন ছিল এবং যারা তার মূর্তিকে উপাসনা করত তাদের ওপর কুৎসিত ও যন্ত্রণাদায়ক ঘা পড়ল, সমুদ্র মৃত মানুষের রক্তের মতো হয়ে গেল এবং সমুদ্রে প্রত্যেক জীবন্ত প্রাণী মারা গেল, আর নদীসমূহ ও জলধারার উৎসসমূহ রক্তে পরিণত হল। এই শাস্তিগুলি যতই ভয়াবহ হোক, ঈশ্বরের ন্যায় বিচার সম্পূর্ণ ন্যায়সঙ্গত প্রমাণিত হয়। ঈশ্বরের স্বর্গদূত ঘোষণা করেন, হে প্রভু, তুমি ধার্মিক কারণ তুমি এই রূপ বিচার করেছ, কারণ তারা সাধু ও নবীদের রক্ত ঝরিয়েছে আর তুমি তাদের পান করার জন্য রক্ত দিয়েছ, কারণ তারা তার যোগ্য। প্রকাশিত বাক্য 16:2-6, ঈশ্বরের লোকদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তারা সত্যিই তাদের রক্তের অপরাধ ভার নিজের ওপর নিয়েছে, যেন তা তাদেরই হাতে ঝরানো হয়েছে। অনুরূপভাবে খ্রিস্ট তার সময়ের ইহুদিদের আবেলের দিন থেকে যে সকল পবিত্র লোকের রক্তপাত ঘটেছে তার শকগুলির জন্য অপরাধী ঘোষণা করেছিলেন, কারণ তারা একই আত্মা ধারণ করেছিল এবং নবীদের হত্যাকারীদের মতোই একই কাজ করতে উদ্যত ছিল।
পরবর্তী মহামারীতে সূর্যকে এই ক্ষমতা দেওয়া হয় আগুন দিয়ে মানুষকে দগ্ধ করতে, আর মানুষ প্রবল উত্তাপে দগ্ধ হয়েছিল। পদ 8:9। ভাববাদীরা এই ভয়াবহ সময় পৃথিবীর অবস্থা এভাবে বর্ণনা করেন। ভূমি বিলাপ করে, কারণ ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে, ক্ষেতের সমস্ত বৃক্ষ শুকিয়ে গেছে, কারণ মানুষের সন্তানদের মধ্য থেকে আনন্দ লোপ পেয়েছে, বীজ মাটির ঢেলার নিচে পচে গেছে, শস্যাগারগুলো উজাড় হয়ে পড়েছে, প্রাণীরা কি ভীষণভাবে আর্তনাদ করছে, গবাদি পশুর পাল বিভ্রান্ত, কারণ তাদের কোনো চারণভূমি নেই, জলের নদীগুলো শুকিয়ে গেছে এবং আগুন অরণ্যের চারণভূমিগুলোকে গ্রাস করেছে। সেই দিনে মন্দিরের গানগুলো হবে হাহাকার, প্রভু ঈশ্বর বলেন, প্রত্যেক স্থানে থাকবে বহু মৃতদেহ, তারা নীরবে সেগুলো বাইরে নিক্ষেপ করবে। জোয়েল 1:10-12, 17:20, আমোস 8:3।
এই দুর্যোগগুলো সর্বজনীন নয়, নইলে পৃথিবীর অধিবাসীরা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যেত। তবুও এগুলো হবে মানুষের জানা সবচেয়ে ভয়াবহ দুর্যোগ। অনুগ্রহকালের সমাপ্তির আগে মানুষের ওপর যত বিচার হয়েছে তাতে করুণা মিশ্রিত ছিল। খ্রিস্টের রক্তের আবেদন পাপীকে তার অপরাধের পূর্ণ মাত্রার প্রতিদান পাওয়া থেকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু চূড়ান্ত বিচারে করুণার কোনো মিশ্রণ ছাড়াই ক্রোধ ঢেলে দেওয়া হবে। সেদিনে যে ঈশ্বরের করুণার আশ্রয়কে তারা এতদিন ধরে অবজ্ঞা করে এসেছে, সেই আশ্রয় অসংখ্য মানুষ কামনা করবে। দেখ, দিন আসছে, প্রভু ঈশ্বর বলেন, যে আমি দেশে এক দুর্ভিক্ষ পাঠাব, অন্যের জন্য দুর্ভিক্ষ নয়, জলের তৃষ্ণাও নয়, বরং প্রভুর বাক্য শোনার অভাব, আর তারা সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত এবং উত্তর থেকে পূর্ব পর্যন্ত ঘুরে বেড়াবে, প্রভুর বাক্য খুঁজতে তারা এদিক ওদিক দৌড়াবে, কিন্তু তা খুঁজে পাবে না। আমোস 8:11-12, দ্য গ্রেট কন্ট্রোভার্সি, সাইসাতুষি ব্যাসাতুষ্টে।
পূর্ববর্তী অংশে বলা হয়েছিল যে জাতির প্রতি তিনি দীর্ঘকাল ধৈর্য ধারণ করেন এবং যার অধর্মের পরিমাপ ঈশ্বরের হিসাবে পূর্ণ না হওয়া পর্যন্ত যাকে তিনি আঘাত করবেন না, সেই জাতি অবশেষে করুণার মিশ্রণ ছাড়া ক্রোধের পেয়ালা পান করবে। তিনি একই অনুচ্ছেদে আরও লিখেছিলেন, যখন ঈশ্বর ইসরায়েলকে মুক্ত করতে উদ্যত ছিলেন, তখন মিশরের ওপর যে দুর্যোগগুলি নেমে এসেছিল সেগুলির প্রকৃতি তদ্রূপ সেই আরও ভয়াবহ ও ব্যাপক বিচারসমূহের, যা ঈশ্বরের জনতার চূড়ান্ত মুক্তির ঠিক আগে বিশ্বের ওপর পতিত হবে। যে জাতি যুক্তরাষ্ট্র অধর্মের পরিমাপ পূর্ণ করবে, সেই জাতি মিশরের 10 দুর্যোগের অনুরূপ দুর্যোগে আক্রান্ত হবে। মিশরের দুর্যোগগুলো দুটি পর্যায়ে ভাগ করা হয়েছিল। প্রথম 3টি দুর্যোগ সবার ওপর নেমে এসেছিল, কিন্তু শেষের 7টি দুর্যোগ শুধু মিশরীয়দের ওপরই নেমে এসেছিল।
আর সেদিন আমি গোশেনের দেশটিকে, যেখানে আমার প্রজা বাস করে, পৃথক করে দেব, যাতে সেখানে মাছির ঝাঁক না থাকে, যেন তুমি জানতে পার যে আমি পৃথিবীর মধ্যে প্রভু। নির্গমন 8:22।
মিশরে প্রথম 3টি বালা সর্বত্র নেমে এসেছিল, কিন্তু যেখানে হিব্রুরা বাস করত সেই গোশেন অঞ্চলে মিশরের শেষ 7টি বালা নেমে আসেনি। যুক্তরাষ্ট্র সেই জাতি যা রবিবারের আইন প্রণয়নের সময় তার অধর্মের পেয়ালা পূর্ণ করে। সেই মুহূর্তে জাতীয় ধর্মত্যাগের পর আসে জাতীয় ধ্বংস, তবে যে বিচার জাতীয় ধ্বংস ডেকে আনে তা করুণার সাথে মিশ্রিত থাকে, যতক্ষণ না মিখায়েল দাঁড়িয়ে ওঠেন এবং সমগ্র মানবজাতির জন্য অনুগ্রহের সময় বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রে রবিবারের আইন কার্যকর হলে যারা এখন নিজেদের সাবাত রক্ষক বলে দাবি করেন তাদের অধিকাংশই বিদ্যমান ক্ষমতার কাছে নতি স্বীকার করবেন এবং পশুর চিহ্ন গ্রহণ করবেন। সেই সময় রবিবারের আইনের বিষয়টি অ্যাডভেন্টবাদের বাইরে যারা ছিলেন তাদের জন্য একটি আত্মিক পরীক্ষা হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রে রবিবারের আইন থেকে শুরু করে মিখায়েল দাঁড়িয়ে ওঠা পর্যন্ত সময়টা হল 11 ঘণ্টার শ্রমিকদের মহাসংগ্রহ, কিন্তু রবিবারের আইনের আগে যারা সপ্তম দিনের সাবাথের আলোর জন্য দায়বদ্ধ হিসেবে গণ্য তাদের জন্য দরজা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে।
দিন যত যাচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে যে ঈশ্বরের বিচার পৃথিবীতে প্রকাশ পাচ্ছে। আগুন, বন্যা ও ভূমিকম্পের মাধ্যমে তিনি এই পৃথিবীর অধিবাসীদের তার নিকটবর্তী আগমন সম্পর্কে সতর্ক করছেন। সময় ঘনিয়ে আসছে যখন বিশ্ব ইতিহাসের মহাসংকট এসে যাবে, যখন ঈশ্বরের শাসন ব্যবস্থার প্রতিটি পদক্ষেপ তীব্র আগ্রহ ও অবর্ণনীয় আশঙ্কা নিয়ে লক্ষ্য করা হবে। দ্রুত পরপর ঈশ্বরের বিচার একের পর এক আসবে, আগুন, বন্যা ও ভূমিকম্প, সঙ্গে যুদ্ধ ও রক্তপাত।
হায়, যদি মানুষ তাদের পরিদর্শনের সময়টি জানতে পারত! এখনও অনেকেই এই সময়ের পরীক্ষার সত্য শোনেনি। অনেকেই আছেন যাদের সঙ্গে ঈশ্বরের আত্মা কাজ করে চলেছেন,
ঈশ্বরের বিধ্বংসী বিচারসমূহের সময়টি তাদের জন্য দয়ার সময়, যাদের সত্য কী তা শেখার কোনো সুযোগ হয়নি। স্নেহভরে প্রভু তাদের দিকে তাকাবেন, তার করুণাময় হৃদয় স্পর্শিত হয়েছে, উদ্ধার করার জন্য তার হাত এখনও বাড়িয়ে আছে, যদিও যারা প্রবেশ করতে রাজি হয়নি তাদের জন্য দরজা বন্ধ হয়ে গেছে। ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতায় তার করুণা প্রকাশিত হয়, তিনি তার বিচার স্থগিত রেখেছেন, সকলের কাছে সতর্কবাণী ধ্বনিত হওয়ার অপেক্ষায়। আহা, আমাদের লোকেরা যদি বিশ্বকে করুণার শেষ বার্তা দেওয়ার যে দায়িত্ব তাদের ওপর ন্যস্ত তা যেমনভাবে অনুভব করা উচিত তেমনভাবে অনুভব করত, তবে কি বিস্ময়কর কাজই না সম্পন্ন হতো। টেস্টিমোনিজ ভলিউম 979।
পূর্ববর্তী অংশে তিনি উল্লেখ করেছিলেন যে ঈশ্বরের বিধ্বংসী বিচারসমূহের সময়টাই তাদের জন্য করুণার সময়, যাদের সত্য কী তা শেখার কোনো সুযোগ হয়নি। পরবর্তী অংশে তিনি সেই সময়কালকে বিপদের সময় বলে উল্লেখ করেন।
আমি দেখলাম যে পবিত্র বিশ্রাম দিন ঈশ্বরের প্রকৃত ইসরায়েল ও অবিশ্বাসীদের মধ্যে একটি বিচ্ছিন্নকারী প্রাচীর, এখনও তাই, ভবিষ্যতেও তাই থাকবে, এবং বিশ্রাম দিনই সেই মহত্তম বিষয় যা ঈশ্বরের প্রিয় প্রতীক্ষারত সাধুগণের হৃদয়কে ঐক্যবদ্ধ করবে। আর যদি কেউ বিশ্বাস করে, বিশ্রাম দিন পালন করে, তার সহগামী আশীর্বাদ লাভ করে, পরে তা ত্যাগ করে এবং পবিত্র আজ্ঞা ভঙ্গ করে, তবে তারা নিজেদের বিরুদ্ধেই পবিত্র নগরের দ্বার বন্ধ করবে, যেমন নিশ্চিত সত্য যে ঊর্ধ্বাকাশে ঈশ্বর শাসন করেন। আমি দেখলাম ঈশ্বরের এমন সন্তানও আছেন যারা বিশ্রাম দিনের সত্য দেখেন না এবং তা পালনও করেন না, এ বিষয়ে আলোর প্রকাশ তারা প্রত্যাখ্যান করেনি। আর সংকটকালের সূচনায় আমরা বেরিয়ে গিয়ে বিশ্রাম দিন সম্পর্কে আরও পরিপূর্ণভাবে ঘোষণা করলাম এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হলাম। এতে মণ্ডলী এবং নামমাত্র অ্যাডভেন্টিস্টরা ক্রুদ্ধ হল, কারণ তারা বিশ্রাম দিনের সত্য খণ্ডন করতে পারল না। আর এই সময়ে ঈশ্বরের মনোনীতরা সকলেই স্পষ্ট দেখল যে আমাদেরই সত্য আছে, এবং তারা বেরিয়ে এসে আমাদের সঙ্গে নির্যাতন সহ্য করল। ক্ষুদ্র পালের উদ্দেশ্যে একটি কথা, 18:19।
যদিও সামান্য পরিবর্তিত হয়েছে, সদ্য উদ্ধৃত একই অংশটি আর্লি রাইটিংস বইয়েও পাওয়া যায়। ওই বইয়ে তিনি তার দুঃখ কষ্টের সময় সম্পর্কে বক্তব্যের ওপর ব্যাখ্যা অন্তর্ভুক্ত করেছেন। আ ওয়ার্ড টু দ্য লিটল ফ্লক ছিল 1834 সালের 22 অক্টোবরের মহানিরাশার পর হতাশ হলেও বিশ্বস্ত মিলেরাইটদের প্রথম প্রকাশনা। বহু দশক পরে যখন সম্পাদকরা সেই পুস্তিকার অংশবিশেষ আর্লি রাইটিংস বইয়ে অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহার করেন, তারা স্পষ্ট করে জানান যে দুঃখ কষ্টের সময় বলতে শেষের সাতটি মহামারী বোঝানো হয়নি, কারণ শেষের সাতটি মহামারী বর্ষিত হলে বিচারের সাথে কোনো করুণা মিশে থাকে না।
10:33 পৃষ্ঠায় নিম্নলিখিতটি দেওয়া আছে, আমি দেখেছি যে পবিত্র সাবাত ঈশ্বরের সত্য ইসরায়েল ও অবিশ্বাসীদের মধ্যে বিভাজনের প্রাচীর, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে, এবং সাবাত হই ঈশ্বরের প্রিয় প্রতীক্ষারত সন্তদের হৃদয়কে ঐক্যবদ্ধ করার প্রধান বিষয়। আমি দেখেছি যে ঈশ্বরের এমন সন্তান আছে যারা সাবাথের বিষয়টি বোঝেন না এবং তা পালনও করেন না, তারা এ বিষয়ে প্রদত্ত আলোককে প্রত্যাখ্যান করেনি। আর দুঃসময়ের সূচনায় যখন আমরা বেরিয়ে গিয়ে সাবাতকে আরও পরিপূর্ণভাবে প্রচার করছিলাম, তখন আমরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছিলাম। এই দর্শনটি 1:47 সালে দেওয়া হয়েছিল যখন অ্যাডভেন্ট ভ্রাতৃগণের মধ্যে খুব অল্পই বিশ্রাম দিন পালন করতেন এবং তাদের মধ্যেও অল্প কয়েকজনই ধারণা করতেন যে এর পালন এতটাই গুরুত্বপূর্ণ যে তা ঈশ্বরের লোকদের সঙ্গে অবিশ্বাসীদের মধ্যে একটি সীমারেখা টানতে পারে। এখন সেই দর্শনের পরিপূর্তি দৃশ্যমান হতে শুরু করেছে। এখানে উল্লেখিত সেই ক্লেশের সময়ের সূচনা বলতে বোঝানো হয়েছে সেই সময়কে নয় যখন মাড়িগুলি ঢালা শুরু হবে, বরং তার ঠিক আগের একটি স্বল্পকালীন সময়কে, যখন খ্রিস্ট পবিত্র স্থানে থাকবেন, সেই সময় যখন পরিত্রাণের কাজ সমাপ্তির দিকে, পৃথিবীতে বিপদ নেমে আসবে এবং জাতিসমূহ ক্রুদ্ধ হবে, তবু তাদের নিয়ন্ত্রণে রাখা হবে যাতে তৃতীয় স্বর্গদূতের কাজ বাধাগ্রস্ত না হয়, সেই সময় পরবর্তী বৃষ্টি অর্থাৎ প্রভুর উপস্থিতি থেকে আসা সজীবতা নেমে আসবে যাতে তৃতীয় স্বর্গদূতের উচ্চ কণ্ঠের শক্তি বৃদ্ধি পায় এবং সাধুগণ প্রস্তুত হন সেই সময়ে দাঁড়াতে যখন শেষ সাতটি মারি ঢেলে দেওয়া হবে। আর্লি রাইটিংস 85।
যুক্তরাষ্ট্রে রবিবারের আইন প্রণীত হলে জাতীয় ধর্মত্যাগের পরপরই জাতীয় ধ্বংস আসবে। সেই রবিবারের আইনের সময় যুক্তরাষ্ট্রে অ্যাডভেন্টবাদ দুটি শ্রেণীতে বিভক্ত হবে, এক শ্রেণী পশুর চিহ্ন গ্রহণ করবে, অন্যটি ঈশ্বরের সিল পাবে। যুক্তরাষ্ট্রের জাতীয় ধ্বংসকে মিশরের প্রথম তিনটি প্লেগ দ্বারা প্রতিকায়িত করা হয়েছে। এই বিচারসমূহ মানবজাতির অনুগ্রহের সময়ের অবসান পর্যন্ত চলতে থাকবে। তারপর যেগুলোতে কোনো করুণা মেশানো নেই, এমন সাতটি শেষ প্লেগ ঢেলে দেওয়া হবে।
আমার বক্তব্য মূলত মিশরের ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস নিয়ে নয়, বরং এই বিষয়ে বেশি যে এলেন হোয়াইট মিশরকে সেই জাতির প্রতীক হিসেবে চিহ্নিত করেন, যে জাতি সমগ্র বিশ্বকে পশুর ছাপ গ্রহণ করতে বাধ্য করে। কারণ এতে তিনি শুরুকে দিয়ে শেষকে চিত্রিত করছেন, যা আলফা ও ওমেগা হিসেবে যিশুর ভবিষ্যৎবাণীমূলক স্বাক্ষর। নির্গমনের কাহিনীতে, যখন প্রভু প্রাচীন ইসরায়েলের সঙ্গে চুক্তিতে প্রবেশ করছেন, তিনি নিজের একটি নতুন নাম প্রকাশ করেন।
তখন প্রভু মোশিকে বললেন, এখন তুমি দেখবে আমি ফেরাউনের প্রতি কী করব, কারণ দৃঢ় হাতে সে তাদের যেতে দেবে এবং দৃঢ় হাতেই সে তাদের নিজের দেশ থেকে তাড়িয়ে দেবে।
ঈশ্বর মোশিকে বললেন, আমি প্রভু, আমি আব্রাহাম, ইসাহাক ও জাকবের কাছে সর্বশক্তিমান ঈশ্বর নামে প্রকাশিত হয়েছিলাম, কিন্তু আমার নাম যিহোবা নামে আমি তাদের কাছে পরিচিত ছিলাম না।
আর আমি তাদের সঙ্গে আমার চুক্তি স্থাপন করেছি, যাতে আমি তাদের কানানের দেশ দিই, তাদের পরবাসের দেশ, যেখানে তারা পরদেশী ছিল। আর আমি ইসরায়েলের সন্তানদের আর্তনাদ শুনেছি, যাদের মিশরীয়েরা দাসত্বে বেঁধে রেখেছে, এবং আমি আমার চুক্তি স্মরণ করেছি। অতএব ইসরায়েলের সন্তানদের বল, আমি প্রভু, আমি তোমাদেরকে মিশরীয়দের বোঝার নিচ থেকে বের করে আনব এবং তাদের দাসত্ব থেকে তোমাদের মুক্ত করব এবং প্রসারিত বাহু দিয়ে ও মহাবিচারসমূহ দ্বারা তোমাদের উদ্ধার করব। আর আমি তোমাদেরকে আমার নিজের জাতি করে গ্রহণ করব এবং আমি তোমাদের ঈশ্বর হব এবং তোমরা জানবে যে আমি প্রভু তোমাদের ঈশ্বর, যিনি তোমাদেরকে মিশরীয়দের বোঝার নিচ থেকে বের করে আনছি। আর আমি তোমাদেরকে সেই দেশে নিয়ে যাব যে বিষয়ে আমি আব্রাহাম, ইসহাক ও জাকবকে দেওয়ার জন্য শপথ করেছিলাম, এবং আমি তা তোমাদের উত্তরাধিকার স্বরূপ দেব, আমি প্রভু।
মোশি এইভাবে ইসরায়েলীয়দের বললেন, কিন্তু আত্মার যন্ত্রণা ও নিষ্ঠুর দাসত্বের কারণে তারা মোশির কথা শোনেনি। নির্গমন ৬:১-৯।
এখানে প্রভু মুসাকে তার চুক্তির প্রতিনিধি হিসাবে চিহ্নিত করছেন, যেভাবে জাকব, ইসহাক ও আব্রাহাম ছিলেন। মুসার যুগের আগে পর্যন্ত যিহোবা নামটি আব্রাহাম ও তার বংশধরদের অজানা ছিল, আর আব্রাহামের চুক্তি নবায়নের ইতিহাসে যখন হিব্রুরা মিশরের দাসত্ব থেকে মুক্তি পেতে চলেছিল, তখন প্রভু তার চরিত্র সম্পর্কে এক নতুন প্রকাশ প্রদান করেন, কারণ নাম ভবিষ্যৎবাণীমূলক অর্থে চরিত্রকে নির্দেশ করে। যখন আব্রাম প্রভুর সঙ্গে চুক্তি করলেন, প্রভু তার নাম বদলে আব্রাহাম রাখলেন। মিশরীয় দাসত্বের ভবিষ্যৎবাণীর শুরুতে চুক্তির মানব প্রতিনিধির নাম পরিবর্তিত হয়েছিল, আর সেই ভবিষ্যৎবাণীর শেষে ঈশ্বর নিজের জন্য একটি নতুন নাম পরিচয় করিয়ে দিলেন।
পঞ্চদশ অধ্যায়ে আব্রাম চুক্তিবদ্ধ হন এবং সেখানে মিশরের দাসত্বের ৪০০ বছরের ভবিষ্যৎবাণী উপস্থাপিত হয়। সপ্তদশ অধ্যায়ে আব্রামকে খতনার বিধান দেওয়া হয় এবং তার ও সারাহর নাম পরিবর্তন করা হয়।
আব্রাহামের ৪০০ বছরের ভবিষ্যৎবাণী পূরণ করার জন্য ৪০০ বছর পরে মোশি উত্থাপিত হন। আব্রাহাম, ইসহাক, জাকব এবং মোশি সবাই প্রতিনিধিত্ব করেন সেই ১,৪৪,০০০কে, যারা শেষ দিনগুলোতে প্রভুর সঙ্গে চুক্তিতে প্রবেশ করে।
এই পৃথিবীর ইতিহাসের অন্তিম দিনগুলোতে ঈশ্বর ও তার আজ্ঞা পালনকারী লোকদের মধ্যে চুক্তি নবায়িত হবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ২৬ ফেব্রুয়ারি ১৯১৪।
পশুর ছাপ গ্রহণকারী বিশ্রাম দিন পালনকারীদের থেকে ঈশ্বরের সিলমোহর গ্রহণকারী বিশ্রাম দিন পালনকারীদের বিচ্ছেদ রবিবারের আইনের সময় সম্পন্ন হয়। এই বিচ্ছেদটি ১০ কুমারীর দৃষ্টান্তে চিত্রিত হয়েছে।
মথি ২৫ অধ্যায়ের ১০ কুমারীর দৃষ্টান্ত অ্যাডভেন্টিস্টদের অভিজ্ঞতাকেও চিত্রিত করে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৩৯৩। আমাকে প্রায়ই ১০ কুমারীর দৃষ্টান্তটির কথা স্মরণ করানো হয়, যেখানে ৫ জন জ্ঞানী ছিল আর ৫ জন মূর্খ। এই দৃষ্টান্তটি অক্ষরে অক্ষরে পূরণ হয়েছে এবং হবে, কারণ এর এই সময়ের জন্য বিশেষ প্রযোজ্যতা রয়েছে এবং তৃতীয় স্বর্গদূতের বার্তার মতোই এটি পূর্ণ হয়েছে এবং সময়ের সমাপ্তি পর্যন্ত বর্তমান সত্য হিসেবে অব্যাহত থাকবে। রিভিউ অ্যান্ড হ্যারল্ড, ১৯ আগস্ট ১৯৩৯।
দৃষ্টান্তটি ১৪১সালের ২২ অক্টোবর পূর্ণ হয়েছিল, যখন মিলারাইট ইতিহাসের জ্ঞানী ও মূর্খ কুমারীরা পৃথক হয়ে গিয়েছিল। অ্যাডভেন্টবাদের সূচনাই তার সমাপ্তির প্রতিরূপ এবং শেষের সেই বিচ্ছেদটি দশ কুমারীর দৃষ্টান্তের পূর্ণতা, এবং শেষের সেই বিচ্ছেদটি রবিবারের আইন দবা ঘটে।
আবারও এই দৃষ্টান্তগুলো শেখায় যে বিচারের পরে আর কোনো অনুগ্রহকাল থাকবে না। যখন সুসমাচারের কাজ সমাপ্ত হবে, তখনই ভালো ও মন্দের মধ্যে বিচ্ছেদ ঘটবে এবং প্রত্যেক শ্রেণীর পরিণতি চিরতরে স্থির হয়ে যাবে। ক্রাইস্টস অবজেক্ট লেসন্স 123।
দশ কুমারীর দৃষ্টান্তটি নির্দেশ করে যে অ্যাডভেন্টিস্টদের মধ্যে জ্ঞানী কুমারীরাই ঈশ্বরের সিল গ্রহণ করে, এবং অ্যাডভেন্টিস্টদের মধ্যে মূর্খ কুমারীরা যুক্তরাষ্ট্রে রবিবারের আইন কার্যকর হলে পশুর চিহ্ন গ্রহণ করে। মূর্খ কুমারীদের লাওদিকিয়ান হিসেবেও উপস্থাপিত করা হয়েছে।
মূর্খ কুমারীদের দ্বারা প্রতিনিধিত্ব করা কলিশিয়ার অবস্থা তাকে লাওদিকীয় অবস্থা বলেও উল্লেখ করা হয়। রিভিউ অ্যান্ড হেরাল্ড 19 আগস্ট 1809।
শেষ দিনগুলোতে যখন ঈশ্বর তার আজ্ঞা পালনকারী জনগণের সঙ্গে তার চুক্তি নবায়ন করবেন, তখন তিনি নিজের একটি নতুন নাম প্রকাশ করবেন, যেমন তিনি মসির সময়ে চুক্তি নবায়ন করার সময় করেছিলেন। মূর্খ কুমারীদের অবস্থা হল তাদের তেল নেই, আর লাওদিকীয়দের অবস্থা হল তারা এতটাই অন্ধ যে তাদের তেল নেই তা তারা দেখতে পারে না। এটি স্পষ্ট যে যদি মূর্খ কুমারীরা লাওদিকীয় হয়, তাহলে জ্ঞানী কুমারীরা ফিলাডেলফিয়।
আর ফিলাডেলফিয়ার মণ্ডলীর দূতের কাছে লিখ, এই কথা বলেন তিনি যিনি পবিত্র, যিনি সত্য, যার কাছে দাউদের চাবি আছে, তিনি খুললে কেউ বন্ধ করতে পারে না, আর তিনি বন্ধ করলে কেউ খুলতে পারে না। আমি তোমার কাজ জানি, দেখ আমি তোমার সামনে একটি খোলা দরজা রেখেছি এবং কেউ সেটি বন্ধ করতে পারবে না, কারণ তোমার সামান্য শক্তি আছে আর তুমি আমার বাক্য পালন করেছ এবং আমার নাম অস্বীকার করনি।
দেখ, শয়তানের উপাসনালয়ের যারা বলে যে তারা ইহুদি অথচ নয়, বরং মিথ্যা বলে, তাদের আমি এমন করব যে তারা এসে তোমার পায়ের কাছে উপাসনা করবে এবং জানতে পারবে যে আমি তোমাকে ভালোবেসেছি, কারণ তুমি আমার ধৈর্যের বাক্য পালন করেছ। আমিও তোমাকে সেই পরীক্ষার সময় থেকে রক্ষা করব যা সমগ্র পৃথিবীর ওপর আসবে, পৃথিবীতে বসবাসকারীদের পরীক্ষা করার জন্য।
দেখ, আমি শীঘ্রই আসছি।
যা তোমার আছে তা দৃঢ়ভাবে ধরে রাখো, যাতে কেউ তোমার মুকুট না কেড়ে নেয়। যে জয়ী হয় তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে একটি স্তম্ভ করে দেব, এবং সে আর কখনো বাইরে যাবে না, আর আমি তার ওপর আমার ঈশ্বরের নাম লিখব এবং আমার ঈশ্বরের নগরের নাম, যা নতুন জিরুসালেম, যা স্বর্গ থেকে আমার ঈশ্বরের কাছ থেকে নেমে আসে, এবং আমি তার ওপর আমার নতুন নাম লিখব। যার কান আছে সে যেন শোনে আত্মা মণ্ডলীদের প্রতি যা বলে। প্রকাশিত বাক্য 3:7 এতের।
ফিলাডেলফিয়ানরা 144,000-এর প্রতিনিধিত্ব করে, এবং তাদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ঈশ্বর তাদের উপর তার নতুন নাম লিখবেন। যখন প্রভু 144,000-এর সঙ্গে চুক্তিতে প্রবেশ করবেন, তখন তিনি নিজের একটি নতুন নাম পরিচয় করাবেন। আব্রাহামকে প্রভু বলেছিলেন যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর।
আর যখন আব্রামের বয়স 99 বছর হল, তখন প্রভু আব্রামের কাছে প্রকাশিত হয়ে তাকে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমার সামনে চল এবং নিখুঁত হ। আমি আমার ও তোমার মধ্যে আমার চুক্তি স্থাপন করব এবং তোমাকে অত্যন্ত বৃদ্ধি করব। তখন আব্রাম মুখের ওপর পড়ে গেলেন এবং ঈশ্বর তার সঙ্গে কথা বললেন, আমার দিক থেকে দেখো আমার চুক্তি তোমার সঙ্গে আছে এবং তুমি বহু জাতির পিতা হবে। তোমার নাম আর আব্রাম বলে ডাকা হবে না, বরং তোমার নাম হবে আব্রাহাম, কারণ আমি তোমাকে বহু জাতির পিতা করেছি। আদিপুস্তক 17:5। তখন
আব্রাহামের সময় যখন প্রভু প্রথমবার একটি নির্বাচিত জাতির সঙ্গে চুক্তিতে প্রবেশ করলেন, তিনি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর হিসেবে পরিচয় দিলেন। মসির সময়ে যখন তিনি তার চুক্তিগত সম্পর্ক আরও অগ্রসর করলেন, তখন প্রথমবারের মতো তিনি নিজেকে যিহোবা হিসেবে পরিচয় দিলেন। যখন যিশু 1 সপ্তাহের জন্য অনেকের সঙ্গে চুক্তি নিশ্চিত করতে এলেন, তখন তিনি ঈশ্বরের একটি নতুন নাম পরিচয় করিয়ে দিলেন, যা পুরাতন নিয়মে মাত্র একবারই প্রকাশিত হয়েছিল, এবং সেটি বলেছিলেন একজন বাবিলীয়।
তখন নেবুখদনেজর রাজা বিস্মিত হয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে তার উপদেষ্টাদের বললেন, আমরা কি আগুনের মাঝখানে 3 জন মানুষকে বাধা অবস্থায় নিক্ষেপ করিনি? তারা রাজাকে উত্তরে বললেন, ঠিকই হে রাজা। তিনি জবাব দিয়ে বললেন, দেখ আমি আগুনের মাঝখানে 4 জন মানুষকে বাঁধনহীন অবস্থায় হাঁটতে দেখছি এবং তাদের কোনো ক্ষতি হয়নি, আর চতুর্থ জনের রূপ
ঈশ্বরের পুত্রের মতো। দানিয়েল 3:24-25।
প্রমাণ করা খুবই সহজ যে দানিয়েলের তৃতীয় অধ্যায়টি যুক্তরাষ্ট্রে রবিবার আইনকে চিহ্নিত করছে। দানিয়েলের তৃতীয় অধ্যায়ে শূদ্রক, মেশাক ও আবেদনেগো 144,000-কে প্রতিনিধিত্ব করে। 144,000 হল তারা যারা শেষবারের মতো চুক্তি নবায়ন করে। দানিয়েলের তৃতীয় অধ্যায়ে আমরা রবিবার আইন ও শেষ বৃষ্টির ইতিহাসের এক ভবিষ্যৎবাণীমূলক চিত্রণ দেখি। খ্রিস্ট তার তিন বীর পুরুষের সঙ্গে নির্যাতনের আগুনে ছিলেন এবং থাকবেন। তারা কেবল 144,000-কেই নয়, তিন স্বর্গদূতের বার্তাকেও প্রতিনিধিত্ব করে। সেই আগুনে যা রবিবার আইনের সংকটকে প্রতীকী করে, তিনি তার এক নাম দ্বারা চিহ্নিত হন, এবং সেটি এমন এক নাম যা ইতিহাসে পরিচিত হয়নি যতক্ষণ না খ্রিস্ট ঈশ্বরের পুত্র হিসেবে আগমন করেন। তৃতীয় অধ্যায়ের এই চিত্রণে আমরা দেখি জগতের শেষে যারা চুক্তি নবায়ন করবে তারা চূড়ান্ত সংকটকালে খ্রিস্টের সঙ্গে মিথস্ক্রিয়া করছে, আর তার এমন এক নাম আছে যা কেউ জানত না।
যুক্তরাষ্ট্রে রবিবার আইনের প্রতীক হিসেবে মিশর থেকে মুক্তি সম্পর্কে আমাদের আলোচনাটি থেকে আমি খুব বেশি দূরে সরে যাওয়ার আগে আমাদের নিজেদের মনে করিয়ে দেওয়া উচিত যে মিশরে 10 মহামারীর প্রথমটি শুরু হওয়ার আগেই বিশ্রাম দিন নিয়ে প্রকৃত আন্দোলন ছিল।
ফারাও বলল, দেখ, এখন দেশের লোকসংখ্যা অনেক, আর তোমরা তাদেরকে তাদের বোঝা থেকে বিশ্রাম দিচ্ছ। আর সেই দিনই ফারাও জনগণের কাজের তত্ত্বাবধায়কদের এবং তাদের কর্মকর্তাদের আদেশ দিলেন, বললেন, এখন থেকে তোমরা আর লোকদের ইট বানানোর জন্য খড় দেবে না, যেমন আগে দিত। তারা নিজেরাই যাক এবং নিজেদের জন্য খড় জোগাড় করুক, তবে আগে যেমন ইটের কোটা তারা তৈরি করত, সেই সংখ্যাই তোমরা তাদের ওপর চাপাবে, তাতে কোনো অংশ কমাবে না, কারণ তারা অলস। তাই তারা চিৎকার করে বলে, আমাদের যেতে দাও এবং আমাদের ঈশ্বরের কাছে বলি দিই, এই লোকদের ওপর আরও কাজ চাপাও যাতে তারা তাতে পরিশ্রম করে এবং তারা যেন ফাঁকা কথায় কান না দেয়। তখন জনগণের কাজের তত্ত্বাবধায়করা ও তাদের কর্মকর্তারা বের হয়ে লোকদের বলল, ফারাও এভাবেই বলেছেন, আমি তোমাদের খড় দেব না, যাও যেখানে পাও নিজেরাই খড় জোগাড় করো, কিন্তু তোমাদের কাজ থেকে কিছুই কমানো হবে না। তাই লোকেরা খড়ের বদলে খড়কুটো জোগাড় করতে সমগ্র মিশর দেশে ছড়িয়ে পড়ল। আর কাজের তত্ত্বাবধায়করা তাদের তাড়া দিল, বলল, তোমাদের কাজ তোমাদের দৈনিক কাজগুলো পুড়েও করো, যেমন খড় থাকত তখন করত। আর ইসরায়েলের সন্তানদের কর্মকর্তারা, যাদের ওপর ফারাওয়ের তত্ত্বাবধায়করা তাদের নিয়োগ করেছিল, তারা প্রহৃত হল এবং তাদের কাছে জবাবদিহি চাওয়া হল, কেন তোমরা গতকাল ও আজকে আগের মতো ইট বানানোর তোমাদের নির্ধারিত কাজ পূর্ণ করনি? তখন ইসরায়েলের সন্তানদের কর্মকর্তারা ফারাওয়ের কাছে গিয়ে আর্তনাদ করে বলল, আপনি আপনার দাসদের সঙ্গে এমন আচরণ করছেন কেন? আপনার দাসদের খড় দেওয়া হয় না, তবুও আমাদের বলা হয় ইট বানাও, আর দেখুন আপনার দাসদেরকে প্রহার করা হচ্ছে, কিন্তু দোষ আপনারই লোকদের। কিন্তু তিনি বললেন, তোমরা অলস, তোমরা অলস, সেই জন্যই তোমরা বলছ, আমাদের যেতে দাও, প্রভুর কাছে বলি দিই, এখন যাও কাজ করো, কারণ তোমাদের খড় দেওয়া হবে না, তবুও তোমরা ইটের কোটাটি বুঝিয়ে দিতে হবে। আর ইসরায়েলের সন্তানদের কর্মকর্তারা দেখল যে তারা মন্দ অবস্থায় পড়েছে, যখন বলা হল তোমাদের দৈনিক কাজের ইটের সংখ্যা থেকে কিছুই কমানো হবে না। নির্গমন 5:5-19।
রবিবারের আইন কার্যকর হওয়ার আগে যারা সপ্তম দিনের সাবাত পালন করে তাদের বিরুদ্ধে ক্রমশ তীব্রতর বিরোধিতা হবে, যেমন মিশরের দুর্যোগগুলোর আগে হয়েছিল। মিশরীয়রা ও হিব্রুরা উভয়ই সব সমস্যার জন্য মোশেকেই দায়ী করেছিল, যেমন আহাব এলিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছিল।
আর ঘটল যে আহাব যখন এলিয়াকে দেখল, তখন আহাব তাকে বলল, তুমি কি সেই ব্যক্তি যে ইসরায়েলকে বিপদে ফেলছ? তিনি জবাব দিলেন, আমি ইসরায়েলকে বিপদে ফেলিনি, বরং তুমি এবং তোমার পিতার গৃহ, কারণ তোমরা প্রভুর আদেশসমূহ ত্যাগ করেছ এবং তুমি বালগণের অনুসরণ করেছ। ১ রাজাবলী ১৮:১৭-১৮।
মোশির কাহিনী রবিবারের আইনের ইতিহাসকে চিত্রিত করে, আর এলিয়ার কাহিনীও রবিবারের আইনের ইতিহাসকেই চিত্রিত করে। একসঙ্গে হোক বা আলাদাভাবে, মোশি ও এলিয়া প্রতীকস্বরূপ। খ্রিস্টের রূপান্তরের সময় তারা একসঙ্গে দুই শ্রেণীর প্রতিনিধিত্ব করেছিলেন, যারা মরবে না এমন 144,000 এবং যারা প্রভূতে মৃত্যুবরণ করে। মোশি পুনরুত্থিত হয়েছিলেন, এলিয়া কখনো মারা যাননি। প্রকাশিত বাক্য ১১ অধ্যায়ে জনগণের যন্ত্রণাদাতা হিসেবে যে দুই ভাববাদীর কথা বলা হয়েছে, সেই দুজন তারাই। প্রতীক হিসেবে মোশি ও এলিয়া বহু সত্যের প্রতিনিধিত্ব করেন, এবং আমরা আশা করি পরে তা আলোচনা করব।
দেখ, প্রভুর মহান ও ভয়ঙ্কর দিন আসার আগে আমি তোমাদের কাছে নবী এলিয়াকে পাঠাব, আর তিনি পিতাদের হৃদয় সন্তানদের দিকে এবং সন্তানদের হৃদয় তাদের পিতাদের দিকে ফেরাবেন, পাছে আমি এসে অভিশাপ দিয়ে পৃথিবীকে আঘাত করি। মালাখি ৪:৫-৬।
মানব জাতির পরীক্ষাকাল শেষ হওয়ার ঠিক আগে নবী এলিয়া এমন এক বিশেষ বার্তা নিয়ে আবির্ভূত হবেন, যা পিতাদের হৃদয় সন্তানদের দিকে এবং সন্তানদের হৃদয় তাদের পিতাদের দিকে ফিরিয়ে দেয়। সব নবীরাই পৃথিবীর শেষ সম্পর্কে সাক্ষ্য দেন, এবং তারা পরস্পরের সঙ্গে একমত।
আর নবীদের আত্মারা নবীদের অধীন থাকে, কারণ ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর নন, বরং শান্তির, যেমন পবিত্রদের সমস্ত মণ্ডলীতে। ১ করিন্থীয় ৪:৩০।
ইলিয়াহের বার্তা প্রভুর মহান ও ভয়ঙ্কর দিনের ঠিক আগে আসে। অতএব এটি সেই একই বিশেষ বার্তা যা যী মুশু খ্রিস্টের প্রকাশ হিসেবে প্রকাশিত বাক্যগ্রন্থে উপস্থাপিত হয়েছে। যখন সময় নিকটে, ইলিয়াহের বিশেষ বার্তা ঈশ্বরের দাসদের সেই বিষয়সমূহ যা শীঘ্রই ঘটতে চলেছে দেখায়।
যীশু খ্রিস্টের প্রকাশ যা ঈশ্বর তাকে দিয়েছিলেন যেন তিনি তার দাসদের দেখাতে পারেন যে বিষয়গুলি শীঘ্রই ঘটবে, এবং তিনি তা তার স্বর্গদূতের মাধ্যমে তার দাস জোহনের কাছে পাঠিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করলেন। যিনি ঈশ্বরের বাক্য, যীশু খ্রিস্টের সাক্ষ্য, এবং তিনি যা যা দেখেছিলেন তার সব কিছুরই সাক্ষ্য দিয়েছেন। ধন্য সেই ব্যক্তি যে পড়ে, এবং ধন্য তারা যারা এই ভবিষ্যৎবাণীর বাক্য শোনে ও এতে যা লেখা আছে তা পালন করে, কারণ সময় নিকটে। প্রকাশিত বাক্য ১:১-৩।
খেয়াল করুন, মালাখি যখন এলিয়াহাকে প্রতীক হিসেবে ব্যবহার করেন তখন তিনি আজ্ঞা পালনের প্রতি সরাসরি উল্লেখ করেন।
আমার দাস মোশির ব্যবস্থা স্মরণ করো, যা আমি হোরেবে সমস্ত ইসরায়েলের জন্য তাকে আদেশ দিয়েছিলাম বিধি ও বিচার সহ। দেখ, প্রভুর সেই মহান ও ভয়াবহ দিন আসার আগে আমি তোমাদের কাছে নবী এলিয়াহাকে পাঠাব, আর তিনি পিতাদের হৃদয় সন্তানদের দিকে এবং সন্তানদের হৃদয় তাদের পিতাদের দিকে ফিরিয়ে দেবেন, যেন আমি এসে অভিশাপ দিয়ে পৃথিবীকে আঘাত না করি। মালাখি ৪:৬।
এই তিনটি পদ পুরাতন নিয়মের শেষ, এবং এতে যেমন পুরাতন নিয়মের চূড়ান্ত প্রতিশ্রুতি রয়েছে তেমনই ১০ আজ্ঞা পালন করার ওপরও জোর দেওয়া হয়েছে। প্রকাশিত বাক্যগ্রন্থে ৭টি আশীর্বাদ রয়েছে, এবং শেষটি হল তাদের জন্য আশীর্বাদ যারা ১০ আজ্ঞা পালন করে।
আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, প্রথম এবং শেষ, ধন্য তারা যারা তার আজ্ঞাসমূহ পালন করে, যেন তারা জীবন বৃক্ষের অধিকার পায় এবং দ্বারসমূহ দিয়ে নগরে প্রবেশ করতে পারে। প্রকাশিত বাক্য ২:২-১৩-১৪।
পুরাতন নিয়মের শেষ প্রতিশ্রুতি আমাদেরকে ১০ আজ্ঞা স্মরণ কর বলে নির্দেশ দেয়, কিন্তু এভাবে করতে গিয়ে এটি বিশেষভাবে সেই ১ আজ্ঞাকেই গুরুত্ব দেয় যেটিতে স্মরণ কর নির্দেশটি অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্রামের দিন স্মরণ কর, তাহাকে পবিত্র রাখিবার জন্য। ৬ দিন তুমি পরিশ্রম করিবে এবং তোমার সমস্ত কাজ করিবে, কিন্তু ৭ম দিনটি তোমার প্রভু ঈশ্বরের বিশ্রামের দিন। সেদিনে তুমি কোনো কাজ করিবে না, তুমি, তোমার পুত্র, তোমার কন্যা, তোমার দাস, তোমার দাসী, তোমার গবাদি পশু এবং তোমার ফটকের ভিতরে থাকা পরদেশীও নয়, কারণ ৬ দিনে প্রভু আকাশ ও পৃথিবী, সমুদ্র এবং তাহাদের অন্তর্গত সব কিছু সৃষ্টি করিয়াছেন, এবং ৭ম দিনে বিশ্রাম নিয়াছেন। এই জন্য প্রভু বিশ্রামের দিনকে আশীর্বাদ করিয়াছেন ও তাহাকে পবিত্র করিয়াছেন। নির্গমন ২:১১।
পুরাতন ও নতুন নিয়ম উভয়ের শেষ প্রতিশ্রুতি ঈশ্বরের আজ্ঞাসমূহের ওপর জোর দেয়, বিশেষ করে ৭ম দিনের সাবাথের ওপর। মালাখি বলেন, স্মরণ কর আর জোহন জানান যে তা করলে তোমরা আশীর্বাদ প্রাপ্ত হবে। ৭ম দিনের সাবাথ ঈশ্বরের সৃষ্টি ও তার সৃষ্টি শক্তিকে স্মরণ করায়। পৃথিবীর ইতিহাসের অন্তিম দিনগুলোতে সাবাথই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, যখন জোহন তার আজ্ঞা পালনকারীদের ওপর থাকা সেই আশীর্বাদ লিপিবদ্ধ করেন, তখন তিনি কেবল সেই কথাই লিখছেন যা যীশু, আলফা ও ওমেগা, শুরু ও শেষ, প্রথম ও অন্তিম,
ঘোষণা করেছিলেন। সুতরাং নতুন নিয়মের শেষ প্রতিশ্রুতি সপ্তম দিনের সাবাত সম্পর্কেই এবং সেই ঐশ্বরিক গুণের সঙ্গেও সম্পর্কিত, যা শুরু থেকেই শেষকে চিহ্নিত করে।
আদিপুস্তক, যার অর্থ আরম্ভসমূহ, এই উল্লেখিত প্রথম সত্যটি স্রষ্টা, সৃষ্টি এবং বিশ্রামের দিনের ওপর বিশেষ গুরুত্ব দেয়। সব মিলিয়ে ধাপে ধাপে পুরাতন নিয়মের শুরু এবং পুরাতন ও নতুন উভয় নিয়মেরই শেষাংশ। ঈশ্বরকে স্রষ্টা হিসেবে, দশ আজ্ঞা বিশ্রামের দিনের আজ্ঞা এবং যীশুই আদি ও অন্ত, এই বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করে।
পুরাতন নিয়মের শেষ প্রতিশ্রুতিতে নবী মালাখি এলিয়াহকে একটি প্রতীক হিসেবে ব্যবহার করেছেন এবং তিনিই ছিলেন সেই নবী যিনি ইজেবেল ও আহাবের মুখোমুখি হয়েছিলেন। প্রকাশিত বাক্যগ্রন্থে ইজেবেলকে পোপতন্ত্রের প্রতীক এবং দশ রাজাকে জাতিসংঘের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। এলিয়াহের আহাব ও ইজেবেলের সঙ্গে মুখোমুখি হওয়া যুক্তরাষ্ট্রের দ্বারা শক্তিপ্রাপ্ত এবং পোপতন্ত্রের দ্বারা পরিচালিত জাতিসংঘের সঙ্গে 1,44,000 মুখোমুখি হওয়ার প্রতিনিধিত্ব করে। ইসরায়েলের উত্তরাঞ্চলের দশ গোত্রের রাজা হিসেবে আহাব দশ গোত্রের ওপর শাসন ক্ষমতার প্রতিনিধিত্ব করতেন, ফলে তিনি এমন এক প্রতিরূপ স্থাপন করেন যেখানে যুক্তরাষ্ট্র আহাব জাতিসংঘকে দশ গোত্র বা প্রকাশিত বাক্য 17 অধ্যায়ের দশ রাজা পোপতন্ত্রের ইজেবেল জন্য বিশ্রাম দিন পালনকারীদের ওপর অত্যাচার চালাতে ক্ষমতায়িত করে। যখন মালাখি প্রভুর মহান ও ভয়াল দিনের আগে যে বার্তা আসে তা বোঝাতে এলিয়াহকে ব্যবহার করেন, তখন এলিয়া আধুনিক রোমের অজগর, পশু ও মিথ্যা ভাববাদী দ্বারা নিপীড়িতদের প্রতিনিধিত্ব করেন, যেমন তিনি 3.5 বছর ইজেবেলের দ্বারা নিপীড়িত হয়েছিলেন। মালাখি চরিন চড়ে স্মরণকর শব্দটি ব্যবহার করে, বিশ্রাম দিনকে গুরুত্ব দেওয়া মালাখির চিত্রিত ভাববাদী দৃশ্যপটে রবিবার আইন সংকটকে যুক্ত করে।
পুরাতন নিয়মের সূচনা অংশের সঙ্গে এর সমাপ্তি অংশের তুলনা এবং এরপর বাইবেলের শুরু ও শেষের তুলনা থেকে যে সত্যগুলো প্রকাশ পায় সেগুলোর বিবেচনায় আরও অনেক কিছু যোগ করা প্রয়োজন। আদিপুস্তকে আমরা পাই স্রষ্টা, সৃষ্টি এবং সেই সৃষ্টি স্মরণার্থে প্রতিষ্ঠিত বিশ্রাম দিন। মালাখিতে আমরা দেখি বিশ্রাম দিনের আজ্ঞাটিকেই এমন এক সংকট বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে যা মানবজাতির অনুগ্রহকালের অবসান ও 7টি শেষ বালার দিকে নিয়ে যায়, অথবা মালাখির ভাষায় প্রভুর মহান ও ভয়ঙ্কর দিন। এলিয়া ঈশ্বরের লোকদের প্রতিনিধিত্ব করেন যারা মৃত্যুপথযাত্রী পৃথিবীর কাছে তৃতীয় স্বর্গদূতের বার্তা উপস্থাপন করে।
আজ এলিয়া ও বাপ্তিস্মদাতা জহনের আত্মা ও শক্তিতে ঈশ্বরের নিযুক্ত দূতেরা বিচার সম্মুখীন পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করছেন সেই গম্ভীর ঘটনাবলীর প্রতি, যা অনুগ্রহকালের অন্তিম সময় ও রাজাধিরাজ এবং প্রভুদের প্রভু রূপে খ্রিস্ট যীশুর আবির্ভাবের সঙ্গে সম্পর্কিত এবং শীঘ্রই সংঘটিত হতে চলেছে। ভবিষ্যৎ দোক্তারা ও রাজারা থিরপন্ন, থিরপন্দ্রসল্ল।
বাইবেলের শুরু, যা পুরাতন নিয়মেরও শুরু, উভয় নিয়মের সমাপ্তির মতোই একই কাহিনীকে চিহ্নিত করে। তবে প্রতিটি সূচনা ও সমাপ্তির নিজস্ব সত্য আছে যা বার্তাকে জোর দিয়ে তুলে ধরে এবং তাতে অবদান রাখে। আদিপুস্তকে গুরুত্ব ঈশ্বরের কার্যাবলীর ওপর, আর মালাখিতে গুরুত্ব পড়ে আসন্ন সংকট সম্পর্কে সতর্কতামূলক বার্তার ওপর। প্রকাশিত বাক্যের সমাপ্তিতে আলফা ও ওমেগার পরিচয় স্পষ্ট করা হয়েছে। নতুন নিয়মের প্রথম গ্রন্থে আমরা নিম্নলিখিত কথা পড়ি।
যীশুখ্রিস্টের বংশাবলীর পুস্তক, দাউদের পুত্র, আব্রাহামের পুত্র।
আব্রাহাম ইসহাকের পিতা হলেন এবং ইসহাক যাকবের পিতা হলেন এবং যাকব যিহুদা ও তার ভ্রাতাদের পিতা হলেন এবং যিহুদা তামারের দ্বারা পেরেস ও জেরাহের পিতা হলেন এবং পেরেস হেজরনের পিতা হলেন এবং হেজরন আরামের পিতা হলেন এবং আরাম আম্মিনাদাবের পিতা হলেন এবং আম্মিনাদাব নাহশনের পিতা হলেন এবং নাহশন সালমনের পিতা হলেন এবং সালমন রহাবের দ্বারা বোয়াজের পিতা হলেন এবং বোয়াজ রুথের দ্বারা ওবেদের পিতা হলেন এবং ওবেদ ইশাইয়ের পিতা হলেন এবং ইশাই রাজা দাউদের পিতা হলেন এবং রাজা দাউদ উরিয়ার স্ত্রী থেকে সলোমনের পিতা হলেন এবং সলোমন রেহবোয়ামের পিতা হলেন এবং রেহবোয়াম আবিয়ার পিতা হলেন এবং আবিয়া আসার পিতা হলেন এবং আসা যোশাফাতের পিতা হলেন এবং যোশাফাত জোরামের পিতা হলেন এবং জোরাম উজিয়ার পিতা হলেন এবং উজিয়া যোথামের পিতা হলেন এবং যোথাম আহাজের পিতা হলেন এবং আহাজ হিজকিয়ার পিতা হলেন এবং হিজকিয়া মনসের পিতা হলেন এবং মনসে আমনের পিতা হলেন এবং আমন যোশিয়ার পিতা হলেন এবং যোশিয়া জেকনিয়া ও তার ভ্রাতাদের পিতা হলেন যখন তারা বাবিলনে নির্বাসিত হয়েছিল এবং বাবিলনে নিয়ে যাওয়ার পরে জেকনিয়া শালতিয়েলের পিতা হলেন এবং শালতিয়েল জেরুব্বাবেলের পিতা হলেন এবং জেরুব্বাবেল আবিহুদের পিতা হলেন এবং আবিহুদ এলিয়াকিমের পিতা হলেন এবং এলিয়াকিম আজরের পিতা হলেন এবং আজর সাদকের পিতা হলেন এবং সাদক আখিমের পিতা হলেন এবং আখিম এলিউদের পিতা হলেন এবং এলিউদ এলিয়াজারের পিতা হলেন এবং এলিয়াজার মথানের পিতা হলেন এবং মথান জাকবের পিতা হলেন এবং জাকব মরিয়মের স্বামী জোসেফের পিতা হলেন যার গর্ভে যিশুর জন্ম হয়েছিল যিনি খ্রিস্ট বলে অভিহিত।
সুতরাং আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত মোট ১৪ প্রজন্ম, দাউদ থেকে বাবিলনে নির্বাসন পর্যন্ত ১৪ প্রজন্ম, আর বাবিলনে নির্বাসন থেকে খ্রিস্ট পর্যন্ত ১৪ প্রজন্ম।
যিশু খ্রিস্টের জন্ম এইভাবে ঘটেছিল। তার মাতা মরিয়ম যখন জোসেফের সঙ্গে বাগদত্তা ছিলেন তখন তারা একত্র হওয়ার আগেই দেখা গেল যে তিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভবতী। তখন তার স্বামী জোসেফ ধার্মিক ব্যক্তি হওয়ায় এবং তাকে প্রকাশ্যে অপমান করতে না চেয়ে গোপনে তাকে ত্যাগ করার মনস্থ করলেন। কিন্তু তিনি যখন এই বিষয়গুলি ভাবছিলেন তখন দেখুন প্রভুর এক স্বর্গদূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদের পুত্র জোসেফ, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার মধ্যে যে গর্ভধারণ হয়েছে তা পবিত্র আত্মার দ্বারা।
আর সে একটি পুত্র প্রসব করবে, আর তুমি তার নাম যিশু রাখবে, কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে পরিত্রাণ করবেন। এখন এই সবই ঘটল যাতে প্রভু নবীর মাধ্যমে যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়। দেখ, এক কুমারী গর্ভবতী হবে এবং একটি পুত্র প্রসব করবে, আর তারা তার নাম রাখবে ইমানুয়েল, যার অর্থ ঈশ্বর আমাদের সঙ্গে। তখন জোসেফ নিদ্রা থেকে উঠে প্রভুর দূত যেমন তাকে নির্দেশ দিয়েছিলেন তেমনই করলেন, এবং তিনি তার স্ত্রীকে গ্রহণ করলেন, এবং সে তার প্রথম যে পুত্র জন্ম না দেওয়া পর্যন্ত তিনি তার সঙ্গে সহবাস করেননি, এবং তিনি তার নাম যিশু রাখলেন। মথি এইক ইকে বচপন।
নতুন নিয়মের সূচনা, পুরাতন নিয়মের সূচনা ও সমাপ্তি, এবং নতুন নিয়মের সমাপ্তির সাথেও সামঞ্জস্যপূর্ণ, কারণ সেখানে ঈশ্বরের সৃষ্টিশক্তির ওপর জোর দেওয়া হয়েছে। কেননা ছয় দিনে সমস্ত কিছু সৃষ্টির জন্য খ্রিস্ট যে শক্তি প্রয়োগ করেছিলেন ঠিক সেই একই শক্তি তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করার জন্য ব্যবহার করেন। ইমানুয়েল শব্দটির অর্থ যেমন উক্ত অংশে ঈশাইয়ার লেখনি থেকে উদ্ধৃত করা হয়েছে, ঈশ্বর আমাদের সঙ্গে, তিনি তার দেবত্বকে আমাদের মানবতার সঙ্গে যুক্ত করে তার লোকদের মধ্যে বাস করেন, এবং এই সংযুক্তিটি তিনি সম্পন্ন করেছিলেন যখন তিনি মরিয়মে অবতার গ্রহণ করেছিলেন।
ঈশ্বরের দাবির মানদণ্ড পূরণ করতে নিখুঁত আনুগত্যের কম কিছুই যথেষ্ট নয়। তিনি তার দাবিগুলোকে অনির্দিষ্ট রাখেননি, মানুষকে তার সঙ্গে সামঞ্জস্যে আনতে যা প্রয়োজন তার বাইরে তিনি কিছুই আদেশ করেননি। আমাদের কর্তব্য পাপীদের তার চরিত্রের আদর্শের দিকে নির্দেশ করা এবং তাদেরকে খ্রিস্টের কাছে নিয়ে যাওয়া, যার অনুগ্রহের দ্বারাই কেবল এই আদর্শে পৌঁছানো সম্ভব।
ত্রাণকর্তা মানবতার দুর্বলতাসমূহ নিজের ওপর গ্রহণ করেছিলেন এবং পাপহীন জীবন যাপন করেছিলেন, যাতে মানুষ এ ভয়ে না করে যে মানব স্বভাবের দুর্বলতার কারণে তারা অতিক্রম করতে পারবে না। খ্রিস্ট এসেছিলেন আমাদেরকে ঈশ্বরীয় স্বভাবের সহভাগী করতে, এবং তার জীবন ঘোষণা করে যে মানব স্বভাব যখন ঈশ্বরত্বের সঙ্গে যুক্ত হয় তখন পাপ করে না। মিনিস্ট্রি অফ হিলিং 180।
নতুন নিয়মের সূচনাতেই বলা হয়েছে কোথায়, কখন এবং কেন যিশু আমাদের মানব প্রকৃতি নিজের ওপর ধারণ করেছিলেন। তিনি তা করেছিলেন এ কথা প্রমাণ করতে যে মানব শক্তি ঈশ্বরীয় শক্তির সঙ্গে যুক্ত হলে পাপে লিপ্ত হয় না। পাপ হল ব্যবস্থার লঙ্ঘন, যে ব্যবস্থাকে মালাখি স্মরণ করতে বলেছেন। যোহন আমাদের জানান যে যারা ব্যবস্থা পালন করে, অর্থাৎ যারা পাপ করছে না, তারা স্বর্গীয়ই দ্বার দিয়ে প্রবেশ করতে পারে। মথি উল্লেখ করেন যে একজন পাপীও পাপকে জয় করতে পারে, যেমন খ্রিস্ট জয় করেছিলেন। যখন খ্রিস্ট আমাদের মধ্যে আছেন মহিমার আশা, তখন আমাদের মধ্যে রয়েছে সেই সৃজনশীল ক্ষমতা যা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। এই সম্ভাবনা প্রদান করেছিলেন খ্রিস্ট যখন তিনি মানব পরিবারে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং সমস্ত অনন্তকালের জন্য কেবল ঈশ্বরের পুত্রই নয়
মানবপুত্রও হলেন।
মানবজাতির পরীক্ষাকালের সমাপ্তির ঠিক আগে প্রকাশিত বাক্যগ্রন্থ থেকে ঈশ্বরের লোকদের কাছে সত্যের একটি বিশেষ বার্তা উন্মোচিত হয়েছে। সেই বিশেষ বার্তাটি মালাখির এলিয়াহের বার্তা, যা প্রভুর ভয়ঙ্কর দিনের ঠিক আগে প্রচারিত হয়।
উভয় নিয়মের শুরুতে এবং নতুন নিয়মের শেষে আমরা ঈশ্বরের কিছু নির্দিষ্ট গুণাবলী চিহ্নিত দেখতে পাই। আদি পুস্তকে তিনি সৃষ্টিকর্তা, আর প্রকাশিত বাক্যের শেষে তিনি আলফা ও ওমেগা। নতুন নিয়মের শুরুতে তিনি মনুষ্যপুত্র রূপে আবির্ভূত হন, এবং পুরাতন নিয়মের সমাপ্তিতে আমরা সেই নীতিটি পাই যা বার্তাবাহক এলিয়া ব্যবহার করবেন তার ঘোষিত বার্তা সম্পন্ন করতে, অর্থাৎ পিতাদের হৃদয় সন্তানদের প্রতি এবং সন্তানদের হৃদয় পিতাদের প্রতি ফিরিয়ে দিতে।
ভাববাদী নীতি যা এলিয়াহ তার সতর্কবার্তা উপস্থাপনে প্রয়োগ করেন সেটিই প্রকাশিত বাক্যে জোহনকে করতে আদেশ দেওয়া হয়েছিল। এলিয়াহ পিতৃদের হৃদয় সন্তানদের দিকে এবং সন্তানদের হৃদয় পিতৃদের দিকে ফিরিয়ে দেবে, এবং জোহনকে তখনকার বিষয়গুলি লিখতে বলা হয়েছিল, আর তা লিখতে গিয়েই তিনি একই সঙ্গে ভবিষ্যতে যা আসবে তাও লিখছিলেন। জোহনের মাধ্যমে দেখানো হয়েছিল ভাববাদী বাক্যে কীভাবে আলফা ও ওমেগার নীতি কার্যকর হয়, এবং এলিয়াহ তার বার্তাটি একই নীতির উপর ভিত্তি করবেন। যখন আমরা বাইবেলের শুরুটিকে বাইবেলের শেষের সঙ্গে তুলনা করি, তখন আমরা পুরাতনকে নতুনের সঙ্গে তুলনা করি। পিতা সন্তানের সূচনা আর সন্তান পিতার পরিণতি। 144,000 হচ্ছে আব্রাহামের সন্তানের শেষ প্রজন্ম, এবং যে ইতিহাসে ঈশ্বর আব্রাহামের সঙ্গে চুক্তিতে প্রবেশ করেছিলেন তা সেই ইতিহাসের প্রতিরূপ, যখন ঈশ্বর 144,000-এর সঙ্গে ওই চুক্তি নবায়ন করবেন।
অতএব এটি বিশ্বাসের দ্বারা, যাতে তা কৃপা দ্বারা হয়, যাতে প্রতিশ্রুতি সমস্ত বংশধরদের জন্য নিশ্চিত হয়, শুধু তাদের জন্য নয় যারা ব্যবস্থার অধীন, বরং তাদের জন্য যারা আব্রাহামের বিশ্বাসের অনুসারী, যিনি আমাদের সকলের পিতা। রোমীয় 4:21।
এলিয়াহের বার্তা আলফা ও ওমেগার নীতিকে প্রতিনিধিত্ব করে, কারণ পিতারা আলফা আর সন্তানরা ওমেগা।
এলিয়াহের বার্তা পিতাদের হৃদয় সন্তানদের দিকে ফিরিয়ে দেবে। খ্রিস্ট বাপ্তিস্মদাতা জোহনকে এলিয়া বলে চিহ্নিত করেছিলেন, এবং এলেন হোয়াইট উইলিয়াম মিলারকে এলিয়া ও বাপ্তিস্মদাতা জোহন উভয় হিসেবেই চিহ্নিত করেছিলেন। এই সকল প্রতিনিধিত্বশীল ব্যক্তির বার্তা পিতাদের হৃদয় সন্তানদের দিকে এবং তদ্বিপরীতভাবে ফিরিয়ে দেওয়া হিসেবে উপস্থাপিত হয়েছিল। ওই কাজটি মানুষের হৃদয়কে তাদের স্বর্গীয় পিতার দিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বার্তার প্রভাবকে প্রতিনিধিত্ব করে, কিন্তু এর অর্থ আরও বেশি, কারণ এটি কাজটিরই প্রতীক। বাইবেলের ভবিষ্যৎবাণীতে প্রতীকগুলোর একাধিক অর্থ থাকে, এবং সেগুলো প্রেক্ষাপট অনুযায়ী শনাক্ত করতে হয়।
কি এমন ছিল যা বাপ্তিস্মদাতা জোহনকে মহান করেছিল? ইহুদি জাতির শিক্ষকেরা যে বিপুল ঐতিহ্য উপস্থাপন করেছিলেন তার প্রতি তিনি মন বন্ধ করেছিলেন, আর উপর থেকে যে প্রজ্ঞা আসে তার প্রতি তিনি মন উন্মুক্ত করেছিলেন। তার জন্মের আগেই পবিত্র আত্মা জোহন সম্বন্ধে সাক্ষ্য দিয়েছিলেন, তিনি প্রভুর দৃষ্টিতে মহান হবেন, এবং তিনি না মদ পান করবেন না কোনো মাদক পানীয়, এবং তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হবেন, এবং ইসরায়েলের বহু সন্তানকে তিনি তাদের ঈশ্বর প্রভুর দিকে ফেরাবেন, এবং তিনি এলিয়ার আত্মা ও শক্তি নিয়ে তার আগে যাবেন, যাতে পিতাদের হৃদয় সন্তানদের দিকে এবং অবাধ্যদের ধার্মিকদের প্রজ্ঞার দিকে ফেরান, প্রভুর জন্য প্রস্তুত এক জাতিকে প্রস্তুত করতে। Luke 1:15-17। পিতামাতা, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য উপদেশাবলী চোরপ্যালয়সী।
বার্তাটি এমনভাবে পরিকল্পিত যে যারা শুনতে বেছে নেবে তারা নিজেদের হৃদয় স্বর্গীয় পিতার দিকে ফিরিয়ে দেবে। তবু সতর্কতামূলক বার্তাটি পৌঁছে দিতে যে প্রধান ভবিষ্যৎবাণীমূলক নীতি ব্যবহৃত হবে তা হল, খ্রিস্ট হলেন আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, আরম্ভ ও সমাপ্তি। এলিয়াহ বার্তাটি ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক বাক্যের এমন উপস্থাপনার উপর ভিত্তি করে যা এই দৃষ্টিভঙ্গি থেকে করা হয় যে যীশু খ্রিস্টই ঈশ্বরের বাক্য, এবং বাইবেলকে পরিচালিত করে এমন নিয়মসমূহ তার চরিত্রের বৈশিষ্ট্য।
ঈশ্বরের বিধান, ঈশ্বর স্বয়ং যত পবিত্র ততটাই পবিত্র, এটি তার ইচ্ছার প্রকাশ, তার চরিত্রের প্রতিচ্ছবি, ঐশ্বরিক প্রেম ও প্রজ্ঞার অভিব্যক্তি। সৃষ্টির সঙ্গতি নির্ভর করে সৃষ্টিকর্তার বিধানের সঙ্গে সকল সত্তার, জীব ও জড় সবকিছুর পরিপূর্ণ সামঞ্জস্যের ওপর।
ঈশ্বর শাসনের জন্য বিধান স্থির করেছেন, শুধু জীব সৃষ্টির জন্য নয়, প্রকৃতির সকল কার্যকলাপের জন্য। সব কিছুই নির্দিষ্ট বিধির অধীন, যা অগ্রাহ্য করা যায় না। কিন্তু প্রকৃতির সব কিছু যখন প্রাকৃতিক বিধি দ্বারা শাসিত, তখন পৃথিবীতে বসবাসকারী সকলের মধ্যে একমাত্র মানুষই নৈতিক বিধানের অধীন। সৃষ্টির শিরোমণি মানুষকে ঈশ্বর দিয়েছেন তার দাবিসমূহ বুঝবার ক্ষমতা, তার বিধানের ন্যায় ও কল্যাণময়তা এবং তার ওপর সেই বিধানের পবিত্র দাবিসমূহ অনুধাবন করার ক্ষমতা, আর মানুষের কাছ থেকে অবিচল আনুগত্য আবশ্যক। পিতৃপুরুষ ও নবী ত্রেয়ানো
সবকিছু, এবং এতে বাইবেলও অন্তর্ভুক্ত, কারণ বাইবেল কিছু আর যদি তা কিছু হয় তবে তা সবকিছুরই অংশ, স্থির বিধির অধীন। বাইবেলেরও স্থির বিধি বা নিয়ম আছে যা তার সঠিক ব্যাখ্যাকে নিয়ন্ত্রণ করে। সেই নিয়মগুলোর একটি হল, বাইবেল কোনো কিছুর শেষকে সেই কিছুর শুরুর সঙ্গে অভিন্ন বলে চিহ্নিত করে। যিশুই ঈশ্বরের বাক্য এবং তিনি প্রথম ও শেষ, এবং এটি একটি স্থির বিধি এবং তার চরিত্রের একটি গুণ।
আমরা এলিয়াহের এই পরিচিতিকে ব্যবহার করেছি দেখানোর জন্য যে পুরাতন ও নতুন নিয়ম উভয়েরই শুরু ও শেষ পরস্পরের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বাইবেলের সমাপ্তি, যা প্রকাশিত বাক্য পুস্তকের সমাপ্তিও বটে, প্রকাশিত বাক্যের সূচনার সঙ্গেও সঙ্গতিপূর্ণ। একই সত্যের পাঁচটি সাক্ষ্য রয়েছে সেই নীতির ভিত্তিতে, যা ঈশ্বরের চরিত্রের একটি গুণ। ঈশ্বরের বাক্য সর্বদা কোনো বিষয়ের সমাপ্তিকে সেই বিষয়টির সূচনার মাধ্যমে চিত্রিত করে। এই বাস্তবতা যীশুখ্রিস্ট যে আলফা ও ওমেগা, তার অর্থের একটি অংশ।
পাটমোস দ্বীপে প্রেরিত জোহনের কাছে গির্জার অভিজ্ঞতার গভীর ও শিহরণ জাগানো তাৎপর্যের দৃশ্যাবলী উন্মোচিত হয়েছিল। চিত্র ও প্রতীকের মাধ্যমে অতিমাত্রায় আকর্ষণীয় এবং অপরিসীম গুরুত্বের বিষয়সমূহ তাকে উপস্থাপিত হয়েছিল, যাতে ঈশ্বরের লোকেরা তাদের সম্মুখে থাকা বিপদ ও সংঘর্ষ সম্বন্ধে অবগত হতে পারে। সময়ের একেবারে অন্ত পর্যন্ত খ্রিস্টীয় জগতের ইতিহাস জোহনের কাছে প্রকাশ করা হয়েছিল। তিনি অত্যন্ত স্পষ্টভাবে ঈশ্বরের লোকদের অবস্থান, বিপদ, সংঘর্ষ এবং চূড়ান্ত মুক্তি দেখেছিলেন। তিনি সেই সমাপনী বার্তাটি লিপিবদ্ধ করেন, যা পৃথিবীর ফসলকে পরিপক্ক করবে স্বর্গীয় ভাণ্ডারের জন্য আটি হিসেবে, অথবা শেষ দিনের আগুনের জন্য জ্বালানি কাঠের আটি হিসেবে। দর্শনে জোহন দেখলেন, সত্যের কারণে ঈশ্বরের লোকেরা যে পরীক্ষা নির্যাতনের মধ্য দিয়ে যাবে, তিনি দেখলেন ঈশ্বরের আদেশসমূহ পালন করতে তাদের অটল দৃঢ়তা, যদিও নিপীড়নকারী শক্তিসমূহ তাদের অবাধ্যতায় বাধ্য করতে চাইছিল, এবং তিনি দেখলেন পশু ও তার প্রতিমূর্তির উপর তাদের চূড়ান্ত বিজয়। এক মহান লাল ড্রাগন, চিতাবাঘের মতো এক পশু এবং মেষশাবকের মতো সিংযুক্ত এক পশুর প্রতীকের অধীনে যেসব পার্থিব সরকার ঈশ্বরের আইনকে পদদলিত করা এবং তার জনগণকে নির্যাতনে বিশেষভাবে লিপ্ত হবে, সেগুলিই জহনের সামনে তুলে ধরা হয়েছিল। যুদ্ধটি সময়ের শেষ পর্যন্ত চলতে থাকে। এক পবিত্র নারী ও তার সন্তানদের দ্বারা প্রতিকায়িত ঈশ্বরের জনগণকে সংখ্যায় অত্যন্ত সংখ্যালঘু হিসেবে দেখানো হয়েছিল। শেষ দিনগুলিতে কেবল একটি অবশিষ্টাংশই তখনও বিদ্যমান ছিল। এদের বিষয়ে জোহন বলেন, তারা যারা ঈশ্বরের আজ্ঞাসমূহ পালন করে এবং যীশু খ্রিস্টের সাক্ষ্য ধারণ করে, পৌত্তলিকতার মাধ্যমে এবং পরে পাপাশির মাধ্যমে শয়তান বহু শতাব্দী ধরে তার শক্তি প্রয়োগ করেছিল পৃথিবী থেকে ঈশ্বরের বিশ্বস্ত সাক্ষীদের মুছে ফেলতে প্রচেষ্টা চালিয়ে। পৌত্তলিক ও পোপপন্থীরা একই ড্রাগনের আত্মা দ্বারা প্রণোদিত ছিল। তাদের পার্থক্য শুধু এই যে, পাপাশি ঈশ্বরের সেবা করার ভান করে ছিল আরও বিপজ্জনক ও নিষ্ঠুর শত্রু। রোমান ক্যাথলিক ধর্মের মাধ্যমে শয়তান বিশ্বকে বন্দী করে ফেলেছিল। ঈশ্বরের নামধারী গির্জা এই ভ্রান্তির দলে ভিড়ে গিয়েছিল এবং 1000 বছরেরও বেশি সময় ধরে ঈশ্বরের লোকেরা ড্রাগনের রোষে ভুগেছিল। আর যখন পাপাশি ক্ষমতাচ্যুত হয়ে নির্যাতন থেকে বিরত হতে বাধ্য হল, জোহন দেখলেন একটি নতুন শক্তি উত্থিত হচ্ছে, যা ড্রাগনের কণ্ঠ প্রতিধ্বনিত করবে এবং একই নিষ্ঠুর ও ধর্মনিন্দামূলক কাজ এগিয়ে নিয়ে যাবে। এই শক্তি, যা গির্জা ও ঈশ্বরের বিধানের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন সর্বশেষ শক্তি, প্রতিকায়িত হয়েছিল মেষশাবকের মতো শিঙওয়ালা এক পশু দ্বারা। এর পূর্ববর্তী পশুগুলি সমুদ্র থেকে উঠেছিল, কিন্তু এটি উঠে এলো পৃথিবী থেকে, যা প্রতিকায়িত জাতিটির শান্তিপূর্ণ উত্থানকে নির্দেশ করে।
মেষ শাবকের মতো দুটি শিং যুক্তরাষ্ট্র সরকারের চরিত্রকে ভালোভাবেই উপস্থাপন করে, যা তার দুই মৌলিক নীতিতে প্রকাশ পেয়েছে, প্রজাতন্ত্রবাদ ও প্রোটেস্ট্যান্টবাদ। এই নীতিগুলি জাতি হিসেবে আমাদের শক্তি ও সমৃদ্ধির রহস্য। যারা প্রথম আমেরিকার তীরে আশ্রয় পেয়েছিলেন তারা আনন্দিত হয়েছিলেন যে তারা পোপতন্ত্রের ঔদ্ধত্যপূর্ণ দাবি দেওয়া এবং রাজতান্ত্রিক শাসনের অত্যাচার থেকে মুক্ত এক দেশে পৌঁছেছেন। তারা সংকল্প করেছিলেন নাগরিক ও ধর্মীয় স্বাধীনতার বিস্তৃত ভিত্তির ওপর একটি সরকার প্রতিষ্ঠা করবেন। কিন্তু ভবিষ্যদ্বাণীমূলক কলমের কঠোর আচর এই শান্ত দৃশ্যে এক পরিবর্তন উন্মোচন করে। মেষ শাবকের মতো শিংওয়ালা জন্তুটি ড্রাগনের কণ্ঠে কথা বলে এবং সে তার সামনে প্রথম জন্তুর সব ক্ষমতাই প্রয়োগ করে। ভবিষ্যৎবাণী ঘোষণা করে যে সে পৃথিবীতে বসবাসকারীদের বলবে যেন তারা জন্তুর একটি মূর্তি তৈরি করে এবং যে সে সবাইকে ছোট ও বড়, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস, তাদের ডান হাতে বা কপালে একটি চিহ্ন গ্রহণ করাতে বাধ্য করে এবং যেন কেউই কিনতে বা বিক্রি করতে না পারে, কেবল তারাই পারে যাদের কাছে সেই চিহ্ন বা জন্তুর নাম বা তার নামের সংখ্যা আছে। এইভাবে প্রোটেস্ট্যান্ট বাদ পাপাসির পদাঙ্ক অনুসরণ করে। এই সময় তৃতীয় স্বর্গদূতকে আকাশের মধ্যভাগে উড়তে দেখা যায়, ঘোষণা করছে যদি কেউ পশুকে ও তার মূর্তিকে উপাসনা করে এবং নিজের কপালে বা হাতে তার চিহ্ন গ্রহণ করে তবে সেই ব্যক্তি ঈশ্বরের ক্রোধের দ্রাক্ষারস পান করবে যা তার রোষের পেয়ালায় মিশ্রণ ছাড়া ঢেলে দেওয়া হয়েছে। এখানেই তারা আছে যারা ঈশ্বরের আজ্ঞাসমূহ পালন করে এবং যিশুর বিশ্বাস ধারণ করে। জগতের সঙ্গে প্রকট বৈপরীত্যে দাঁড়িয়ে আছে সেই ক্ষুদ্র দল যারা ঈশ্বরের প্রতি তাদের আনুগত্য থেকে বিচ্যুত হবে না। এরাই তারা যাদের বিষয়ে যিশাইও বলেন যে তারা ঈশ্বরের বিধিতে হওয়া ভাঙন মেরামত করছে। তারা প্রাচীন ধ্বংসস্তূপগুলো পুনর্নির্মাণ করছে, বহু প্রজন্মের ভিত্তিকে আবার প্রতিষ্ঠা করছে। মরণশীলদের প্রতি কখনো উচ্চারিত সবচেয়ে গম্ভীর সতর্কবাণী এবং সবচেয়ে ভয়াবহ হুমকি তৃতীয় স্বর্গদূতের বার্তায় নিহিত। ঈশ্বরের দয়ার কোনো মিশ্রণ ছাড়াই তার ক্রোধকে যে পাপ আহ্বান করে তা অবশ্যই সর্বাধিক জঘন্য প্রকৃতির। এই পাপের প্রকৃতি সম্পর্কে পৃথিবী কি তবে অন্ধকারে ফেলে রাখা হবে? নিশ্চয়ই নয়। ঈশ্বর তার সৃষ্ট জীবদের সঙ্গে এমনভাবে আচরণ করেন না। অজ্ঞতার পাপের ওপর কখনোই তার ক্রোধ নেমে আসে না। তার বিচারসমূহ পৃথিবীর ওপর কার্যকর হওয়ার আগে এই পাপ সম্পর্কে আলো পৃথিবীর সামনে উপস্থিত করা আবশ্যক, যাতে মানুষ জানতে পারে কেন এই বিচারসমূহ আরোপিত হতে চলেছে এবং তারা সেগুলো থেকে রক্ষা পাওয়ার সুযোগ পায়। এই সতর্কবাণী সম্বলিত বার্তাটি মনুষ্যপুত্রের আবির্ভাবের পূর্বে ঘোষণা করা হবে এমন শেষ বার্তা। তিনি নিজেই যে লক্ষণগুলি দিয়েছেন সেগুলো জানিয়ে দেয় যে তার আগমন একেবারে সন্নিকটে। প্রায় ৪০ বছর ধরে তৃতীয় স্বর্গদূতের বার্তা ধ্বনিত হয়ে আসছে। এই মহাসংগ্রামের পরিণতিতে দুটি পক্ষ প্রকাশ পায়, যারা পশু ও তার প্রতিমাকে উপাসনা করে এবং তার চিহ্ন গ্রহণ করে এবং যারা জীবন্ত ঈশ্বরের সিল গ্রহণ করে যাদের কপালে পিতার নাম লেখা থাকে। এটি দৃশ্যমান কোনো চিহ্ন নয়। সময় এসে গেছে যখন যাদের আত্মার পরিত্রাণে আগ্রহ আছে তাদের আন্তরিক ও গম্ভীরভাবে জিজ্ঞাসা করা উচিত, ঈশ্বরের সিল কি আর পশুর চিহ্ন কি, আমরা কিভাবে সেটি গ্রহণ করা এড়াতে পারি?
ঈশ্বরের সিলমোহর অর্থাৎ তার কর্তৃত্বের নিদর্শন বা চিহ্ন পাওয়া যায় চতুর্থ আজ্ঞায়। ১০ আজ্ঞার মধ্যে এটিই একমাত্র বিধান যা ঈশ্বরকে আকাশ ও পৃথিবীর স্রষ্টা হিসেবে নির্দেশ করে এবং সত্য ঈশ্বরকে সকল মিথ্যা দেবতার থেকে স্পষ্টভাবে পৃথক করে। সমস্ত শাস্ত্র জুড়ে ঈশ্বরের সৃষ্টিশক্তির সত্যটি এই প্রমাণ হিসেবে উদ্ধৃত হয়েছে যে তিনি সকল পৌত্তলিক দেবতার ঊর্ধ্বে।
চতুর্থ আজ্ঞায় নির্দেশিত বিশ্রামের দিনটি সৃষ্টিকার্যের স্মরণে প্রতিষ্ঠিত হয়েছিল, যেন মানুষের মন সর্বদা সত্য ও জীবন্ত ঈশ্বরের দিকে নিবদ্ধ থাকে। যদি এই বিশ্রামের দিনটি সর্বদা পালিত হতো তবে কখনোই কোনো মূর্তিপূজক, নাস্তিক বা অবিশ্বাসী থাকত না। ঈশ্বরের পবিত্র দিনটির শ্রদ্ধাভরে পালন মানুষের মনকে তাদের স্রষ্টার দিকে পরিচালিত করত। প্রকৃতির বিষয়গুলি তাদের মনে তাকে স্মরণ করিয়ে দিত এবং সেগুলো তার শক্তি ও তার প্রেমের সাক্ষ্য বহন করত। চতুর্থ আজ্ঞার বিশ্রামের দিনই জীবন্ত ঈশ্বরের সিলমোহর। এটি ঈশ্বরকে স্রষ্টা হিসেবে নির্দেশ করে এবং তিনি যাদের সৃষ্টি করেছেন তাদের ওপর তার ন্যায্য কর্তৃত্বের চিহ্ন।
তাহলে যদি সেটা না হয় সেই জাল বিশ্রামের দিন যা আসলটির পরিবর্তে সারা বিশ্ব গ্রহণ করেছে,
তবে পশুর চিহ্নটি কি?
যে ভবিষ্যৎবাণীমূলক ঘোষণা বলেছিল যে পোপতন্ত্র নিজেকে ঈশ্বর নামে পরিচিত বা উপাস্য বলে গণ্য সবকিছুর ঊর্ধ্বে তুলে ধরবে, সেই ঘোষণা সপ্তাহের সপ্তম দিন থেকে প্রথম দিনে বিশ্রাম দিন পরিবর্তনের মাধ্যমে অত্যন্ত স্পষ্টভাবে পূর্ণ হয়েছে, যেখানে ঈশ্বরের বিশ্রাম দিনের তুলনায় পোপীয় বিশ্রাম দিনকে অগ্রাধিকার দিয়ে সম্মান করা হয়, সেখানেই পাপের মানুষকে স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তার ঊর্ধ্বে স্থাপন করা হয়।
যারা দাবি করে যে খ্রিস্ট বিশ্রাম দিন পরিবর্তন করেছেন, তারা তার নিজের কথারই সরাসরি বিরোধিতা করছে। তার পাহাড়ের উপদেশে তিনি ঘোষণা করেছিলেন, ভাবিও না যে আমি বিধি অথবা ভাববাদীদের বাণী বিলোপ করতে এসেছি। বিলোপ করতে আসিনি, বরং তা পূর্ণ করতে এসেছি। কারণ আমি তোমাদের সত্য বলছি, আকাশ ও পৃথিবী বিলীন না হওয়া পর্যন্ত, সব কিছু পূর্ণ না হওয়া পর্যন্ত বিধির এক বিন্দু বা এক মাত্রাক্ষরও কখনো লোপ পাবে না। অতএব যে কেউ এই আজ্ঞাগুলির মধ্যে ক্ষুদ্রতর একটি ভঙ্গ করে এবং মানুষকে তেমন শিক্ষা দেয়, সে স্বর্গের রাজ্যে ক্ষুদ্রতম বলে গণ্য হবে। কিন্তু যে কেউ সেগুলি পালন করে ও শিক্ষা দেয়, সেই স্বর্গের রাজ্যে মহান বলে গণ্য হবে।
রোমান ক্যাথলিকরা স্বীকার করে যে সাবাথের পরিবর্তনটি তাদের গির্জায় করেছে, এবং এই পরিবর্তনটিকেই তারা এই গির্জার সর্বোচ্চ কর্তৃত্বের প্রমাণ হিসেবে তুলে ধরে। তারা ঘোষণা করে যে সপ্তাহের প্রথম দিনটিকে সাবাথ হিসেবে পালন করার মাধ্যমে প্রোটেস্ট্যান্টরা ঈশ্বরীয় বিষয়ে বিধান করার তার ক্ষমতাকে স্বীকার করছে। রোমান গির্জা তার অভ্রান্ততার দাবিটি পরিত্যাগ করেনি, আর যখন বিশ্ব ও প্রোটেস্ট্যান্ট গির্জাসমূহ তার সৃষ্ট কৃত্রিম সাবাতকে গ্রহণ করে, তখন তারা কার্যত তার দাবিকে স্বীকার করে। এই পরিবর্তনের পক্ষে তারা প্রেরিতগণ ও গির্জাপিতৃদের কর্তৃত্বের কথা তুলতে পারে, কিন্তু তাদের যুক্তির ভ্রান্তি সহজেই ধরা পড়ে। পোপপন্থীরা যথেষ্ট তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। তারা দেখে যে প্রোটেস্ট্যান্টরা নিজেরাই নিজেদের ধোকা দিচ্ছে, ইচ্ছাকৃতভাবে বিষয়টির প্রকৃত তথ্যের প্রতি চোখ বুজে রয়েছে। রবিবারের এই বিধান যতই সমর্থন অর্জন করে, তারা ততই আনন্দিত হয়। নিশ্চিত হয় যে শেষাবধি এটি সমগ্র প্রোটেস্ট্যান্ট জগৎকে রোমের পতাকার নিচে নিয়ে আসবে। সায়েন্স অফ দ্য টাইমস, 1 নভেম্বর 1809।